আসসালামু আলাইকুম,
সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অদ্ভুত 347তম এপিসোডে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতি সপ্তাহে আপনাদেরকে জিজ্ঞেস করি কেমন আছেন আপনারা। আর এটা জিজ্ঞেস করার কারণ আমার জানতে ইচ্ছে করে আসলে। আপনারা কিন্তু কমেন্ট করেন না, আমি চাই আপনারা কমেন্ট করুন, আপনারা জানান আপনারা কেমন আছেন। প্রশ্নটা কিন্তু এই কারণেই করা, এটা কিন্তু অ্যাকচুয়ালি নেহায়েত জাস্ট সৌজন্যমূলক প্রশ্ন না। আমি জানতে চাই যারা অদ্ভুতরে শোনেন তারা কেমন আছেন, কেমন কাটছে আপনাদের দিনকাল। এবং এই কারণেই কিন্তু ব্লগ করি, ব্লগে চলে আসি আপনাদের সাথে একটা কুশল বিনিময় করার জন্যই ব্লগটা করি। তো অদ্ভুতরেও যে আমি জিজ্ঞেস করি আপনারা কেমন আছেন সেটা কিন্তু জানার জন্য। তো যাই হোক, আজকের এপিসোডটা বেশ ভালো হবে বলে আমার বিশ্বাস, আর আমি চেষ্টা করি আপনাদের জন্য দেশ বিদেশের কাহিনী মিলিয়ে নিয়ে আসতে।
ইদানিং কিন্তু দেশের ঘটনাগুলো কম আসছে, আর যা আসছে সেগুলো আসলে আমার কাছে একটু মানসম্মত মনে হচ্ছে না। এই কারণে দেশের ঘটনা সর্ট করতে সমস্যা হচ্ছে, যা পাঠাচ্ছেন তার মাঝ থেকে খুঁজে বের করতে একটু সমস্যা হয়ে যাচ্ছে আমার। আমি আশা করব আপনারা সুন্দর সুন্দর দেশের ঘটনা আপনারা যা শুনতে চান সেটা পাঠিয়ে দেবেন। যাই হোক, এখন আর কথা না বলে আমরা চলে যাব 347তম এপিসোডে এবং শুনে আসবো এপিসোডটি। চলুন শুনে আসি। চলে এলাম অদ্ভুত রেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা। ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন মাহফুজ আহমেদ, ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে। মাহফুজ তার নিজের জীবনে ঘটা একটি ঘটনা বা নিজের এক্সপিরিয়েন্স করা একটি ঘটনা আমার কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যদি শেয়ার করি আমার মতো করে যেন শেয়ার করি। তা আমি চলে যাচ্ছি মাহফুজের সেই ঘটনায়। মাহফুজরা সিলেটের অধিবাসী ছিল। খুব অল্প বয়সে তিনি ইংল্যান্ডে চলে যান তার পরিবারের সাথে এবং তারা ম্যানচেস্টারে বসবাস করেন। সেখানেই তিনি বড় হন, পড়াশোনা করেছেন এবং পড়াশোনা শেষে তিনি ইঞ্জিনিয়ার হন। সেখান থেকে তিনি জবের সার্চ করেন। যখন ফ্রেশলি পড়াশোনা শেষ করেছেন বিভিন্ন জায়গায় জবে অ্যাপ্লাই করেন, তো সাউথ ইয়র্কশায়ারে তিনি একটা জায়গায় জব পান। এটা একটা এনার্জি কোম্পানি, রিনিউয়েবল এনার্জির একটা পার্ক সেখানে। তো যাই হোক, তার বাসা থেকে মোটামুটি ঘণ্টাখানেকের ড্রাইভ, এক ঘন্টা থেকে এক ঘন্টা দশ বিশ মিনিট এরকম লাগে আর কি তার যেতে, যদি মানুষ মানে অ্যাভারেজে স্পিডে ড্রাইভ করে। তো মাহফুজের কাছে ড্রাইভ করে যাওয়া আসাটা বেশ অস্বস্তিকর মনে হতো তিনি যখন প্রথম জয়েন করেছেন। তো পরিবারের সাথে কথা বলে তিনি সেইখানে একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট নিয়ে নেন সাউথ ইয়র্কশায়ারে এবং তার কাজের কাছাকাছি। তো সেক্ষেত্রে তার টাইম এতটা স্পেন্ড হয় না, তিনি বাসায় যেতে পারেন, তার মতো সময় কাটাতে পারেন। তো চলছে এরকম, বেশ ভালোই কাটছিল। মাহফুজের একা একটা স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকতেন এবং কাজ করতেন, অফিস যেতেন আসতেন, মোটামুটি সময় ভালোই কাটত। আর সন্ধ্যার পর তিনি বসে বসে তার শখ ছিল যে পুরনো টিভি সিরিজ দেখতেন, যেমন টুয়াইলাইট জোন এরকম সিরিজগুলো দেখতেন। খুব রহস্যপ্রিয় মানুষ এবং তার খুব ভালো লাগতো এগুলো। তো এভাবে মাসখানেক কেটে গেছে, মাহফুজও সেটেল হয়ে গেছে তার কাজের জায়গায়, তার নতুন বাসায়, যাওয়া আসার রাস্তার সাথে এবং ওখানে মানে আফটার আওয়ার মানে তার কাজের পরের টাইমটা তিনি কিভাবে কাটাতেন টুকিটাকি এটা ওইটা করে, তো সবকিছুর সাথে তিনি সেটেল হয়ে গেছিলেন। একটা গাড়ি কিনেছেন, এই গাড়িটা কিনেছেন বেসিক্যালি যাওয়া আসার জন্য, মানে তাদের বাড়িতে যাতে যেতে পারেন আসতে পারেন চাইলে, আর একটু ছোটখাটো ঘোরাঘুরি এগুলোর জন্য। তো মোটামুটি ভালোই সেটেল হয়েছেন। এর মাঝে তিনি একবার বাড়ি গেছেন আসছেন, মানে এই এক মাসের মধ্যে এই মাত্র একবার ভিজিট করছেন। তো যাই হোক, একদিন দুপুরবেলা ওই দিন বৃষ্টি হচ্ছে বেশ জোরে, কারণ নর্মালি কিন্তু ওখানে তিনি যেখানটায় থাকেন ওখানে মোটামুটি বছরের সারা বছরই টুকটাক বৃষ্টি হয়, আর ওই দিন বৃষ্টিটা একটু জোরে নামছে। অক্টোবর মাস, মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে আর টেম্পারেচার একটু ফল করে গেছে। তো যাই হোক, বেশ লেজি একটা এনভায়রনমেন্ট, আজকে অফিসেও খুব একটা কাজ নাই, টুকিটাকি কাজ ছিল। এগুলো সেরে মাহফুজ এসে নিজের ডেস্কে বসছে এবং বসে তাকায় দেখতেছে গ্লাস উইন্ডো দিয়ে বাইরে। আকাশ এমনি তো গ্লুমি থাকে, আজকে বৃষ্টির কারণে আরো বেশি গ্লুমি, মনে হচ্ছে মেঘ এসে একদম জমে গেছে চারিদিকে এবং এই দুপুরের পরে বেশ অন্ধকার হয়ে আসছে। বৃষ্টি পড়তেছে, ছাঁট এসে পড়তেছে সে উইন্ডোর উপরে এবং সেই পানিগুলো বেয়ে বেয়ে নামতেছে। দূরে দেখা যাচ্ছে গাছপালা, মাহফুজের কাছে বেশ বোরিং লাগতেছে। সে চেষ্টা করলো টুকিটাকি কোনো পেন্ডিং কাজ কিছু বের করতে, দেখলো কিছুই নাই। যাই হোক, এইভাবে সময় কাটতে কাটতে এক সময় বিকেল হয়ে গেছে তার বেরোনোর সময় অফিস থেকে। তো অফিস থেকে বের হয়ে তাড়াতাড়ি সে মানে গাড়িতে উঠেই টান দিল একটা রেস্টুরেন্টের দিকে। তার খুব ইচ্ছা করতেছিল স্টেক অ্যান্ড চিজ সাপ খেতে, মানে তার খুব ফেভারিট এটা। তো ওখানে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে এই সাপটা খুব ভালো বানায়। তো সে ওখানে তাড়াতাড়ি গেল, গিয়ে দেখতেছে যে বাইরে বৃষ্টি, গাড়ি পার্ক করে ঢুকছে, বেশ ভালো লাগতেছে ওখানে একটা ঘ্রাণ, এন্ড স্পেশালি সেকেন্ড চিজের ঘ্রাণ আসতেছে। তো গিয়ে বললো দ্য ইউজুয়াল ওয়ান, তো তাকে মানে ফুট লং একটা বানাই দিল এরকম, এবং সেই সুন্দর করে র্যাপ করে অ্যালুমিনিয়াম ফয়েলে, তো এগুলো প্যাক করে এবং সাথে সেই পটেটো ওয়েজেস এরকম করে নিয়ে সে ব্যাগে করে নিল, কফিও নিল, কফি নিয়ে তাড়াতাড়ি আবার গাড়িতে উঠলো, সেখানে বসে খাবে না, গাড়িতে উঠে তাড়াতাড়ি বাসায় আসছে, বাসায় এসে জাস্ট খাবারগুলো রেখে ফ্রেশ হয়ে দ্রুত আসছে, ক্ষুধা লাগতেছে এবং ঘ্রাণ ঘ্রাণ পাইছে, ক্ষুধা লাগতেছে। তো সবকিছু রেডি করে টিভিটা চালায় সে বসছে, বসে জাস্ট সে সাপটা খুলে একটা কামড় দিছে, এই সময় তার সেলফোন বেজে উঠছে। তো মাহফুজ অন্যমনস্ক ভাবেই ফোনটা হাতে নিছে, নিয়ে দেখে তার আব্বা ফোন করছে। তো সে ধরলো, সালাম দিল, আব্বু কি অবস্থা, বলে যে তুমি তাড়াতাড়ি আসো, তোমার আম্মাকে আবার হাসপাতালে নিতে হয়েছে। তো মাহফুজের হঠাৎ করে একটু মানে অন্যরকম লাগলো, কারণ সে জানে তার মায়ের মেডিকেল হিস্ট্রি আছে কিছু, হাসপাতালে নেওয়া মানেই মানে তার শরীর বেশ খারাপ। তো বললো, কি হয়েছে আম্মার? তো বলে, আসো, তুমি আসলে পরে কথা বলবো, অসুবিধা নাই, এখন ঠিক আছে আসো। তো বলে, এখনই যত দ্রুত পারো আসো। তো মাহফুজ বললো, আচ্ছা ঠিক আছে আসতেছি। তো সে রেখে ফোন রেখে তাড়াতাড়ি আর কিছু করা নেই, রেডি হলো, খাবারটা এরকম ওই যে ব্যাগ, যে ব্যাগে আনছিল ওখানে ভরে ফেললো, চিন্তা করলো অন দ্য ওয়ে যাওয়ার সময় সে খাবে। তো দ্রুত সে কাপড় চোপড় পরে রেডি হয়ে নেমে গেল ওই খাবারের ব্যাগ হাতেই, নেমে এসে থাকে তখনও বৃষ্টি পড়তেছে। তো গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল, দিয়ে বেরোলো আর কি, গায়ে একটা জ্যাকেট চড়ায় নিছে, অন্যান্য দিন এরকম সময় হয়তো ওই দেখা যায় 12-13 ডিগ্রি টেম্পারেচার থাকে, আজকে আরেকটু লো, মানে 9-10 এরকমই নেমে আসছে, তো মোটামুটি ঠান্ডা লাগতেছে বেশ। তো গাড়িতে উঠে সে আর হিটার অন করে নেই, ওই অবস্থায় চালানো শুরু করলো গাড়ি। তো চলতেছে আর মাথায় কাজ করতেছে যে আম্মার কি হইলো আবার হঠাৎ করে। তো এরকম কিছুক্ষণ পরে দেখলো যে তার উইন্ডশিল্ড ফগি হয়ে যেতেছে, তো সাথে সাথে সে ওই হিট অন করে ডিফ্রস্টার অন করে দিল উইন্ডশিল্ডের নিচে, তো আস্তে আস্তে একটু মানে গ্লাসটা ক্লিয়ার হলো। তো তাকায় দেখতেছে যে বৃষ্টি যত ছিল আগে এটা কমে গেছে, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে এবং আশেপাশে একটা মিস্টের মতো তৈরি হয়েছে বৃষ্টির পানিতে, আর পাশ দিয়ে যখন কোনো গাড়ি পাস করতেছে একদম পুরো রাস্তাটা কেমন মানে মিস্টিক হয়ে যাচ্ছে, মানে একটা হালকা কুয়াশার মতো ফগি একটা এনভায়রনমেন্ট। তো খুব বিরক্তিকর এরকম রাস্তায় গাড়ি চালানো, আর রাস্তা তো ভিজা ভিজে আছে। তো এরকম চলতে চলতে সে যেই হাইওয়ে দিয়ে তাদের ওখানে যেতে হবে ম্যানচেস্টার দিকে, ওখানে উঠলো। ওঠার পর দেখতেছে এই রাস্তায় কিন্তু একেবারে গাড়ি ঘোড়া খুব কম, হঠাৎ একটা দুইটা গাড়ি পাস হচ্ছে এরকম, আর বৃষ্টির দিন দিকে আরো কমে গেছে, মানে জোরে বৃষ্টি হয়েছে তার জন্য গাড়ি ঘোড়া আরো কমে গেছে। আর কেমন জানি রাস্তাটা এই মিস্টে ছেয়ে আছে চারিদিকে, দুই পাশে গাছ এবং সামনে যাচ্ছে, তো এরকম চলতেছে। আর সে তখন খাওয়া শুরু করলো, কেন খেতে পারে নাই তখন, এই খাওয়াটা যে আরাম করে খাওয়ার ছিল সেটা আর হইল না। তো ওরকম মানে এক হাত দিয়ে ড্রাইভ করতেছে আর এক হাত দিয়ে সে সাপ বের করে কামড়াচ্ছে আর যাচ্ছে সামনে। তো যেতে যেতে ব্রিজ ছিল ওইখানে, ওই একটা ব্রিজ উঁচু হয়ে এরকম নিচে নামছে, তো ব্রিজের উপর দিয়ে যখন ক্রস করলো তখন জানি তার কাছে মনে হলো যে মানে ব্রিজটা ক্রস করার মাঝামাঝি যখন যাচ্ছে তখনই মনে হলো দুই পাশ থেকে বেশ কুয়াশা এসে ভর করতেছে সামনে রাস্তায়, মানে ভেসে ভেসে আসতেছে, এখানে কিন্তু বৃষ্টি নাই বললেই চলে, হালকা মানে মানে এটা দাঁড়াইলে মানুষ ভিজবে এরকম ব্রিজলিং যেটাকে বলে এরকম হচ্ছে। তো যাই হোক, ব্রিজের নিচে যখন সে নামছে, ব্রিজ থেকে আবার যখন নামছে দেখেছে বেশ কুয়াশা রাস্তার পাশে এবং এই গাছগাছালির মধ্যে দিয়ে ভেসে ভেসে কুয়াশা যাচ্ছে রাস্তায়। তো খুব বিরক্তিকর অবস্থা, সে ফগ লাইট অন করে যাচ্ছে গাড়ি নিয়ে। তো অনেকক্ষণ চলে আসছে, এর মধ্যে সে আবার রেডিও অন করছিল, রেডিওতে সে গান শুনতেছিল, একটা সফট সং দিছিল। তো সামনে যাচ্ছে, তো হঠাৎ করে তার কাছে মনে হলো একটা জায়গায় দূরে লাইট যে পড়ছে, অন্ধকার কিন্তু চারিপাশে, এর মধ্যে কুয়াশাটা এরকম পাকায় পাকায় যাচ্ছে, একটা জায়গায় দেখলো যে একটা কুয়াশার কুণ্ডুলির মতো এরকম, একটা বেশ বড় একটা কুয়াশার কুণ্ডুলির মতো সামনে, সামনের ভিজিবিলিটি প্রায় জিরো, ওইখানে যে লাইটটা পড়ে মনে হচ্ছে কুয়াশাই দলা বেঁধে যাচ্ছে ওইখানে। তো মাহফুজ একটু অস্বস্তিতে পড়ে গেছে, সে গাড়ি স্লো করলো, চিন্তা করলো যে না আমি আস্তে আস্তে যাই ওখান দিয়ে। তো খুব স্লো করে ফেলছে, স্লো করে সে ওদিক দিয়ে যাচ্ছে, ভিজিবিলিটি খুব কম। একটু সামনে যাওয়ার পরে হঠাৎ করে তার কাছে মনে হলো কেউ একজন দাঁড়ায় আছে, একটা অবয়ব মানে একটা মানুষ রাস্তার মধ্যে। মাহফুজ তো দ্রুত মানে যতটুকু স্পিড ছিল তার মধ্যে ব্রেক স্ল্যাম করছে, সে আর চিন্তা করেনি পিছনে গাড়ি আছে কিনা, কেন ওই কুয়াশায় কিন্তু পিছনেও দেখা যাচ্ছে না, পিছনেও কিন্তু জায়গাটা পুরো ব্লারি হয়ে গেছে। তো সে ব্রেক স্ল্যাম করছে তাড়াতাড়ি। তো ভাগ্য ভালো এই ভেজা রাস্তার মধ্যে তার গাড়িতে তো ABS আছে, ট্র্যাকশন কন্ট্রোল আছে, এই কারণে এটা একটা ভাগ্য যে তার গাড়িটা স্কিড করে নাই। হ্যাঁ, গাড়িটা এমনি ওই ব্রেকেও একটুখানি এরকম করে কাত হয়ে সোজা চলে গেল সামনে, খানিকটা পিছলানোর মতো করলো, কিন্তু তারপরও যে মানে ই করে নাই, পুরো স্লিপ করে যায় নাই। তো যে সে ওখানে থামছে, ওই যে ফিগারটা দেখছিল ওটার ওখানে যে থেমে গেছে গাড়ি, আর থেমে গিয়ে পুরো স্টার্ট বন্ধ হয়ে গেছে, গাড়ি একেবারে ডেড, মানে কোন ড্যাশে আলো নাই, কিচ্ছু নাই, পুরো ডেড। এবং ওই যে তার যে ওই ই চলতেছিল ভিতরে, এয়ার সার্কুলেশন চলতেছে, ওইটাও থেমে গেছে, পুরো গাড়ি পুরো ডেড। মাহফুজ হঠাৎ করে খুব অবাক হয়ে গেল যে এটা কেমনে হলো, এবং খুব ভয় পেয়েছে, কারণ গাড়ি তো থামছে একদম রাস্তার মাঝখানে, যদিও গাড়ি ঘোড়া ছিল না তখন এবং কিছু নাই। তো চিন্তা করলো যে এরকম যে থেমে আছে, আমার লাইটও জ্বলতেছে না, অন্য গাড়ি এসে তো পিছন থেকে মেরে দিবে আমাকে। তো সে প্রচন্ড রকম ভয় পেয়েছে, এবং লিটারেলি তেমন কিছুই দেখা যাচ্ছে না, বাইরের যে আলোটা মানে আকাশের আলোটা সেটাও মনে হয় কুয়াশাতে ঢেকে যাচ্ছে, এবং তার উইন্ডশিল্ডের সামনে দিয়ে মনে হচ্ছে কুয়াশার দলা, মানে এরকম চাকা চাকা কুয়াশা এরকম ভেসে যাচ্ছে উইন্ডশিল্ডে। তো মাহফুজ অবাক হইল যে এরকম ফগ হঠাৎ করে কোত্থেকে আসলো। তো এটা চিন্তা করতে করতে তার হঠাৎ করে চোখটা খানিকটা পড়ছে তার রিয়ার ভিউ মিররে। তার কাছে মনে হলো তার পেছনে কেউ বসা, মানে তার পেছনের সিটে কেউ বসা, মনে হলো যে তার দিকে এরকম মাথাটা ঝুঁকায় আনছে তার দিকে। তো মাহফুজ এক সেকেন্ডে তার গুজবাম্প তো হইছে, সে ফট করে পিছনে তাকাইছে, পিছনে তাকাই দেখতেছে কেউ নাই এখানে, মানে পুরা খালি, তার পেছনের ইসে কেউ নাই, সিটে কেউ নাই, কিন্তু সে কিন্তু একদম রিয়ার ভিউ মিরর দেখছে তার পেছনে কেউ আছে। তো প্রচন্ড রকমের ভয় পেয়েছে মাহফুজ, এবং সে ভয় পাচ্ছে যে কোনো সময়, যেহেতু কোনো মানে গাড়ির কোনো লাইট নাই, কিচ্ছু নাই, যে কেউ এসে গাড়িটাকে মেরে দিবে পিছন থেকে যদি কোনো গাড়ি আসে। তো মাহফুজ এই এই ভয়ে অ্যাকচুয়ালি সে আসতে গেল, এবং ওই যে পিছনে গিয়ে দেখছে এটা তো তার প্রচন্ড ভয় লাগছে। এটা চিন্তা করে সে আস্তে করে গেটটা খুলছে, গেট খুলতে ভয় পাচ্ছে যে পাশ থেকে যদি কোনো গাড়ি এসে মেরে দেয় এরকম। তো গেট খুলে সে নামছে গাড়ি থেকে, গাড়ি থেকে নেমে সে দেখতেছে কুয়াশার একটা স্মেল পাচ্ছে সে, মানে কুয়াশার যেরকম স্মেল থাকে সেরকম, আর কেউ নাই আশেপাশে, কোনো গাড়িও নাই, কিছু নাই, কেমন একটা নিস্তব্ধতার শব্দ, এবং হালকা হালকা ড্রিজলিং হচ্ছে, মানে তার যে জ্যাকেট পরছে জ্যাকেটের উপর হালকা হালকা বৃষ্টির পানি পড়তেছে। মাহফুজ তাড়াতাড়ি তার হুডিটা উঠাই দিল মাথার উপরে, আর হাতের যে সেলফোন ছিল ওটা বের করে এরকম উঁচা করে ধরছে লাইট দিয়ে দেখার জন্য। তো সেলফোনের যে স্ক্রিনের আলো সেটা টুকিটাকি মানে একটু মানে সামনে দেখা যাচ্ছে, ওই যে গাড়ির মধ্যে রিফ্লেক্ট করতেছে, বাট এই আলো তো সামনে যাচ্ছে না। তো সে তাড়াতাড়ি সেলফোনের যে ফ্ল্যাশ লাইট সেটা অন করলো, ওইটা ফ্ল্যাশ করে ফ্ল্যাশ লাইটটা অন করে মারলো, তো সেটা তো দেখা যাচ্ছে যে আলো পড়তেছে কিন্তু কুয়াশার মধ্যে পড়তেছে সাদাটে লাইট, দূরে কোথাও যাচ্ছে না। মাহফুজ চিন্তা করলো এখন কি করবো আমি, তার মাথা কাজ করতেছে না, মানে সে বুঝতে পারছে না, তার খুবই ভয় যে রাস্তার মধ্যে গাড়িটা আছে, যদি কোনো গাড়ি হঠাৎ আসে কোনো আলো দেখবে না, কিচ্ছু দেখবে না, এবং ওইটার আলো যদি না পড়ে গাড়ির উপরে এই ফগে গাড়িকে মেরে দিবে, সে এইটাই খুব ভয় পাচ্ছে। তো সে চিন্তা করলো যে আমি কি গাড়িটাকে আস্তে করে একটু বাঁয়ে সরাইতে পারি, এটা চিন্তা করে সে আস্তে আস্তে মানে গেল যে তার ওই স্টিয়ারিংটা ধরে অনেক কষ্টে ঘোরানোর চেষ্টা করতেছে, আর গাড়িটাকে কাত দিয়ে ঠেলতেছে। তো এটা একটা সিডান গাড়ি, সুতরাং মানে খুব বেশি যে ভারী তা না, তো গাড়ি ওইভাবে নড়তেছে না, মানে একা ঠেলে ওইভাবে সমান যায় না, তো অনেক চেষ্টা করতেছে সে, চেষ্টা করে, কারণ আবার স্টিয়ারিংও তো ঘোরানোর চেষ্টা করতে হইতেছে, পাওয়ার স্টিয়ারিং, এটা জ্যাম হয়ে গেছে প্রায়। তো অনেক কষ্টে সে একটুখানি গাড়িকে মুভ করলো, করে একটু সাইড করলো, মানে সে বুঝতে পারছে যে মেইন যেখানে গাড়িটা থামছিল সেখান থেকে একটু সাইডে নিয়ে সে গাড়িটা রাখতে পারছে। তো এরকম সময় সে শব্দ পেল ওইখানে, যে খড়ঘর খড়ঘর করে শব্দ হচ্ছে, মনে হচ্ছে কাঠের কোনো জিনিস, মানে কোনো কিছু যদি ওই যে ঠেলা গাড়ি বা কিছু ঠেলে নেয় যেরকম শব্দ, সেরকম একটা শব্দ আসতেছে তার থেকে একটু সামনে, মনে হচ্ছে কয়েক ফিট সামনে হবে, কিন্তু কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না। তো মাহফুজ একটু চিন্তা করলো যে কি আমার সামনে কি, তো ভয় পাচ্ছে যেহেতু দেখা যাচ্ছে না, তার গাড়ি তো রাস্তার মধ্যে, মানে একটু সরাইতে পারছে সে, বাট বেসিক্যালি গাড়ির অংশটাই রাস্তা এবং সে নিজেও দাঁড়ানো গাড়ির পাশে, হঠাৎ করে কোনো গাড়ি ঘোড়া আসলে কি হবে, ঘড়ঘড় শব্দ কিসের। তো এটা চিন্তা করে সে তার মোবাইল বের করলো, মোবাইল বের করে সে ফ্ল্যাশ লাইটটা এরকম জ্বাললো, জ্বেলে ওইখানে মারছে, তো ওই ফ্ল্যাশ লাইটের আলো তো সামনে যাচ্ছে না কিছু। তো একটু পরে তার কাছে মনে হলো যে তার চোখে কিছু জিনিস একটু ভিজিবল হলো, মানে একটা অবয়বের মতো দেখতে পাচ্ছে সে, দেখে মনে হচ্ছে এরকম একটা ছোট কার্ট, মানে বাগি কার্টের মতো এরকম, এটা মানে দেখে মানে মনে হচ্ছে বাগি কার্ট, মানে কোনো মার্কেটের বাগি কার্ট না, মানে কোন একটা মানে এরকম কাট কাট দিয়ে বানানো একটা গাড়ির মতো এরকম, এইটা ঠেলে ঠেলে একটা ছোট বাচ্চা কেউ নিয়ে যাচ্ছে, বাচ্চা মনে হলো কারণ হাইট অনেক কম, এবং সে এরকম একটা কোটের মতো পরা এরকম নিয়ে যাচ্ছে ঠেলে ঠেলে রাস্তার এই পাশ থেকে ওই পাশে। তো রাস্তার ওই পাশ থেকে যে নেমে গেল ওই গাছের ওখানে, ওখানে গাছ আছে রাস্তার পাশে, ঘাস ওইটার মধ্যে নেমে গেল, তারপর সে আবার শব্দ পেল এরকম আর একটা আসতেছে এরকম, সবাক হয়ে গেল, কুয়াশা সামনে এবং কুয়াশার মধ্যে দিয়ে এরকম বাগি কাঠ ঠেলে মনে হচ্ছে ওরকম হাইট কেউ, মানে 3 ফিট 3.5 ফিট এরকম সাইজ কিছু নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে খুব ভারী কিছু ঠেলে ঠেলে নিচ্ছে রাস্তার মধ্যে দিয়ে। তো মাহফুজ বেশ অবাক হয়েছে, এটা কারা, কোথায় যাচ্ছে এইভাবে, এরকম সে খুব ভয় পাইছে, সে চিন্তা করছে যে এটা কারা, মানে কোথায় যাচ্ছে এরকম। এই সময় সে হঠাৎ করে আবিষ্কার করলো তার গাড়ির এই পাশে, মানে গাড়ি সে তো দাঁড়ায় আছে এই পাশে গেটের কাছে, ওই পাশে মনে হলো একটা মানুষের অবয়ব কাছায় আসছে এবং হাইট হবে তার থেকে আরো বড়, মানে প্রায় আধা ফিট তো তার থেকে উঁচু অবশ্যই, এসে গাড়ির ওই পাশে দাঁড়ালো বলে একটা মানুষের মতো অবয়ব। মানে এমন ভয় পাইছে মাহফুজ বলার মতো না, সে গাড়ির গেটটাকে ঠাম করে দিয়ে সে দৌড় দিয়েছে ওখান থেকে। মানে এটা মানে আসলে তার মানে অটো রিফ্লেক্সে হয়েছে, সে আর চিন্তা করতে পারে নাই, সে গাড়ির মধ্যে যে ঢুকবে এটাও সে সাহস করতে পারে নাই, কারণ সে মনে করলো এটা করতে ভোজবাজির মতো সে একটা একটা অবয়ব গাড়ির এই পাশে দাঁড়াইছে। তো সে দৌড় দিল, গাড়ির ওখানে রেখে দৌড় দিছে মাহফুজ, কিন্তু সে বুঝতে পারছে না সে কোথায় যাচ্ছে। দৌড়েতে 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 সে দেখলো যে সে একটা বাড়ির অবয়ব দেখা যাচ্ছে, যে একটা বাড়ির মতো ওইখান থেকে এই কুয়াশা ছাওয়া জায়গাটার মধ্যে একটা বাড়ির মতো। তো সে দৌড়াইতে 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 ওই বাড়ির ওখানে চলে আসলো, বাড়ির সামনে দাঁড়াইতে গেছে, বাড়ির মধ্যে কোনো বাতি নাই, মানে কোনো লাইট টাইট কিচ্ছু নাই, একটা বাড়ি এরকম 3 তলার মতো হবে এরকম, মানে সে এক্সাক্টলি এখন মানে রিকল করতে পারে না, 2 তলা বা 3 তলা বা 3 তলার মতো হবে, একটা বিশাল বাসা, আর এই বাসাতে কোনো আলো জ্বলতেছে না। তো সে চিন্তা করলো যে এই বাসায় কি কেউ থাকে না, আর এই অন্ধকারে কুয়াশা ভাসতেছে এবং ভিজা ভিজা, এই যে হালকা ড্রিজলিং এখন নাই অবশ্য, এখন এখন বৃষ্টির কোনো ফোঁটা পড়তেছে না, বাট কুয়াশা ভেসে বেড়াচ্ছে এখান দিয়ে, এবং এই এই জায়গায় মধ্যে এই বাসার মধ্যে কেউ থাকে না, এত বড় একটা বাসা এরকম দাঁড়ায় আছে গাছগাছালির মধ্যে। তো মাহফুজের কাছে অনেক ভয় লাগলো, কারণ ওই যে ওই ওখানে যে সে অবয়বটা দেখছে ওইটার কথা মনে হলো, ওই যে ঠেলা গাড়ির মতো ঠেলতেছিল কারা, ওখান থেকে কে যাচ্ছে, ভৌতিক ব্যাপারটা তার মাথায় আসছে, তার কাছে মনে হয়েছে যে ওই যে মানুষের মতো যে অবয়ব তার গাড়ির ভিতরে কিছু দেখছে এগুলো ভৌতিক, সেটা বুঝতে পারছে। তো এই সময় মাহফুজ হঠাৎ করে আবার শব্দ পাইছে, ওই যে ওই ঘর 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 ঘর। তো সে তাকাইছে, তাকায় দেখতেছে যে এই বাড়িটার এই পাশ থেকে আসতেছে, বাড়িটার পেছন দিক থেকেই ওইরকম ওই যে বাগি কার্টের মতো নিয়ে নিয়ে যাচ্ছে এরকম, এবং যেই অবয়বগুলো ওখান থেকে যাচ্ছে বাগি কার্টের মতো নিয়ে, তাদের হাইট বেশি না, হয়তো 3.5 ফিট 4 ফিট এরকম সাইজের মানুষগুলো বা মানুষের মতো অবয়ব নিয়ে যাচ্ছে বাগি কার্ট। তো প্রচন্ড ভয় পেয়েছে মাহফুজ। মাহফুজ আস্তে আস্তে ওই বাড়িটার যে সামনের যে বারান্দার যে পাটা তন ওইখানে উঠছে, ওটা কিন্তু উডেন ফ্লোর, তো ওখানে উঠে সে চুপচাপ কর্নারে চলে গেছে, কারণ তার খুব ভয় লাগতেছে, সেইখান থেকে তার গাড়িও দেখতে পাচ্ছে না, গাড়িটা কত দূরে রেখে আসছে, আর সে ওই ইসের পাশে বসে সে দেখতেছে ওখান থেকে যে ওই বাগি কার্ড নিয়ে যাচ্ছে ওই বাসার পেছন থেকে, এরকম একটা একটা এরকম করে বেরোচ্ছে এবং রাস্তা পার হয়ে হয়ে ওই পাশে চলে যাচ্ছে গাছগাছালির ওই পাশে, ওইখানেও কুয়াশা এবং গাছগাছালির ওই পারে কিন্তু সে জানে না কি আছে, মাঠ বা কিছু একটা, চলে যাচ্ছে ওদিকে। তো অনেক ভয় পাইছে মাহফুজ, ভয়ে সে চুপচাপ একদম কর্নারের মধ্যে যে বসে পড়ল, ওখানে যে এরকম রেলিং দেওয়া, রেলিং এর কর্নারে যে চুপচাপ বসে পড়ল, সে চিন্তা করতে পারছে না কি করবে। তো সে চিন্তা করলো তার মোবাইল ফোন তো আছে, সে কি কোনো টো ট্রাক কোম্পানিকে কল দেবে কিনা। তো এটা মনে হওয়ার সাথে সাথেই মাহফুজ চিন্তা করছে, আরে আমি এতক্ষণ এটা ভাবি নাই কেন, আমার কাছে ফোন আছে। সে তাড়াতাড়ি ফোন বের করে স্ক্রিন খুলছে, খুলে দেখে যে তার মোবাইলে কোনো সিগন্যাল নাই, মানে কোনো নেটওয়ার্ক নাই, একদম নেটওয়ার্কের কাটা জিরো। তারপরে সে চেষ্টা করলো ইমার্জেন্সি কল দিতে, না মোবাইলে কল যাচ্ছে না, একদম পুরো নেটওয়ার্ক জিরো। আর ইন্টারনেট ব্রাউজ করে যে সে বিয়ে করবে টো ট্রাক, এর আগে তার প্রয়োজন হয় নাই, সে যে কোনো কোম্পানিকে খুঁজবে তাতে ইন্টারনেট লাগবে, পুরোটাই বন্ধ। এই সময় সে শব্দ পেল যে ওই বাড়ির ওপরতলা থেকে একটা পুরুষ মানুষের কণ্ঠ আসতেছে, সে কাউকে ধমকাচ্ছে, বেশ বকাবকি করতেছে, আর কতগুলা মনে হলো যে ছেলে মেয়ের কণ্ঠ শুনতে পেল, টিনের ছেলে মেয়ে, তারা কিছু বলতেছে এবং সে কথাগুলো ক্লিয়ার না। তো লোকটা কেমন জানি ধমকাচ্ছে, এরকম একটা অবস্থা, এরকম একটা মানে ধমকের মতো সুর ওখান থেকে শুনতেছে। তারপর সে শুনলো যে ওই ছেলে মেয়েগুলাও কি কি বলতেছে, তারপর দৌড়াচ্ছে ওইখানে, ওই ওই বাসার উপরে যে বারান্দা আছে ওখান থেকে দৌড়াচ্ছে, দৌড়ানোর শব্দ সে পাচ্ছে, তার মাথার উপরে দৌড়ায় দৌড়ায় যাচ্ছে এরকম। হঠাৎ করে সে দেখলো যে এই দৌড়াদৌড়ি সিঁড়ি দিয়ে এসে সে যে এখানে বসে আছে তার সামনে দিয়ে কিন্তু ওপরতলা যাওয়ার সিঁড়িটা এসে নামছে, ওই জায়গায় আসতেছে সিঁড়ির এই শব্দটা দৌড়ানোর। তো সে চিন্তা করছে আসলেই কি এখানে মানুষজন আছে, ওরা লাইট বন্ধ করে আছে কেমনে, নাকি এটা অন্য কিছু খারাপ কিছু, এটা সে ভাবতেছে। এই সময় শুনলো সিঁড়ির কাছে এই যে পায়ের শব্দগুলা এসে মনে হলো থেমে গেল, তো মাহফুজ চুপচাপ বসে আছে, সে চিন্তা করতেছে যে কেউ যদি এখানে এসে কথা বলে তাহলে আমি কথা বলবো। হ্যাঁ, যে মানে আমি এখানে আটকাই গেছি বা সামথিং লাইক দ্যাট, আমার গাড়ি থেমে গেছে এরকম। কেউ কথা বলে না, অনেকক্ষণ হয়ে গেছে কোনো শব্দ নাই চুপচাপ, এবং এই কুয়াশাগুলো ভেসে ভেসে এখন এই বারান্দার উপর আসছে। তারপর সে হঠাৎ শূন্য হাসির শব্দ, মনে হলো যে টিনের ছেলেমেয়েরা তাকে নিয়ে হাসতেছে এরকম শব্দ। তো এটাতে সে আরো ইয়ে গেল, হাসিগুলাই জানি কেমন ছিল, মানে হাসিগুলো খুব নর্মাল না, ট্যাব নর্মাল টাইপের। তো মাহফুজ কিন্তু ভিতরে ভিতরে বেশ মানে সংকীর্ণ হয়ে গেছে, সে চিন্তা করছে কি করবে। একবার চিন্তা করলো যে তাকে নিয়ে মনে হয় হাসতেছে হাসিটা এরকম। এই সময় মাহফুজ খেয়াল করলো যে কেউ একজন হেঁটে সিঁড়ি দিয়ে নামলো, মানে ওরকম টিনেজ কেউ হবে, নেমে এসে দাঁড়াইছে, একটা অবয়ব দেখতেছে সে। ততক্ষণে কুয়াশা বেশ ছেয়ে গেছে ওই জায়গায়, এবং সে দেখলো ওই অবয়বটা হঠাৎ করে যে তাকাইছে, মনে হলো যে বিড়াল বা কুকুর তাকাইলে যেরকম অন্ধকারে চোখ জ্বলে সেভাবে জ্বলতেছে। এখন মাহফুজ প্রচন্ড রকমের ভয় পাইছে, কারণ সে বুঝতে পারছে যে এইটা নর্মাল কিছুই না, মানে এইখানে বসে থাকার তো মানেই হয় না। সে রেলিং এর উপর দিয়ে লাফ দিল ওই পাশে, মানে রেলিংটা মানে একদম ক্রস করে লাফ দিল। তো ওই পাশে যে ধপ করে পড়ছে, পড়ে সে দৌড়ানো শুরু করলো, আর দৌড়ানোর সাথে সাথে মনে হলো যে ওই যে একটা পুরুষ কণ্ঠ ছিল যে বকতে ছিল কাউরে, সে ধমকায় উঠছে উপর থেকে, আর তারপর সে কুকুরের শব্দ পেল। মনে হলো কুকুর প্রচন্ড মানে জোরে ডেকে ঘেউ ঘেউ করে তার পিছনে আসতেছে। মাহফুজ তো একদম মানে ভয়ে, মানে সে কি করবে বুঝতে পারছে, সে দৌড় দিছে মানে যেদিকে গাড়ি তার ছিল সেদিকেই দৌড় দিছে সে। তো এখন আর ওদিকে ভয় চিন্তা করতেছে না, এবং সে শব্দ পাচ্ছে মনে হচ্ছে কুকুর দৌড়ে আসতেছে তার পেছনে। তো প্রচন্ড স্পিডে দৌড়াতে দৌড়াতে মাহফুজ চলে আসলো, বুঝতে পারছে তার গাড়ি, ও সে অবয়বটা বুঝতে পারছে এখানে তার গাড়ি আছে। তো আশ্চর্য ব্যাপার যে ওই রাস্তায় তখন আর কোনো ভেহিকেল নাই, অন্য কোনো গাড়ি চলতেছে না। সে অবাক হয়ে গেল যে এতক্ষণ গেছে আমি তো এই রাস্তার পাশ দিয়েই গেছি, এইখানে একটা গাড়িও দেখি নাই, আর আমার গাড়িটা এখানে বসে আছে, পাশ দিয়েও কোনো গাড়ি যায়নি, কি আশ্চর্য ব্যাপার। সে দৌড় দিয়ে আসছে, এসে সে রিমোটটা দিয়ে সে জাস্ট ই করছে তার গাড়ির লক খুলে কিনা, পকেটে হাত দিয়ে দেখলো যে হ্যাঁ গাড়ি খুলে গেছে ঠাস করে। তো সে গাড়িতে বসলো, তো সে অবাক হয়েছে একটা, সে কিন্তু একটা ধারণা করছিল, সেই দৌড়াইতে দৌড়াইতে ভয় পেয়েছে, আবার ভাবতেছিল যে হয়তো গাড়ির কোনো ফিউজ কেটে গেছে, মোস্ট প্রবাবলি এইভাবে করে যে বন্ধ হয়ে গেল এটা কারণ কি, এটা ভাবতেছিল। কিন্তু সেই গাড়ি যখন সে রিমোট দিয়ে খুলছে, তখন কিন্তু শব্দ করে গাড়ির রিমোট খুলছে, তখন সে বুঝতে পারছে ফিউজ কাটলে এটা হওয়ার কথা না। আর সে যখন গাড়ির মধ্যে এসে ঢুকলো, ঢোকার পরে সে মানে তার কি দিয়ে সে গাড়ি অন করছে, সাথে সাথেই গাড়ি স্টার্ট নিয়ে নিছে। তো গাড়ি স্টার্ট নেওয়ার সাথে সাথেই তার লাইট জ্বলে উঠছে, কারণ হেডলাইট অন করে রাখছিল, এবং সামনে দেখা যাচ্ছে যে বেশ আলো দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশা, কিন্তু অন্য কিছু নাই। ওই যে সে দেখছিল যে এরকম বাগি কার্টের মতো কেটে গেলেন, সেগুলো কিচ্ছু নাই। তো মাহফুজ এত কিছু চিন্তা না করে সাথে সাথে সে ড্রাইভে দিয়ে সে অ্যাক্সেলারেটর পুরো দাবায় দিল, গাড়ি স্ক্রোল করে চাক্কার সামনের দিকে ছোটা শুরু করলো। যাই হোক, সামনে যাচ্ছে গাড়ি, মানে বেশ ফাস্ট যাচ্ছে সে, এবং তাড়াতাড়ি সে চেষ্টা করতেছে যেখানে কাটায় বের হয়ে যেতে, এবং কুয়াশাগুলা মনে সামনে দিয়ে উড়ে উড়ে আসতেছে, উড়ে উড়ে আসতেছে। আর মাহফুজ মাঝে মাঝে ভয়ে ওই রিয়ারভিউ মিররে তাকাচ্ছে আর পিছন দিকে তাকাচ্ছে। তার মনে হচ্ছিল যে আগে সে কাউকে যে দেখছিল পিছনে হঠাৎ করে এরকম কাউকে দেখতে পাবে। যাই হোক, সে ওই ভয় ভয় বারবার তাকাচ্ছিল, কিন্তু কাউকে তখনও দেখে নাই। সামনে যাচ্ছে, সামনে কুয়াশা তখনও ভেসে ভেসে আসতেছে, আর খুব অবাক করা কাণ্ড যে রাস্তার মধ্যে এখনো কোনো মানুষজন নাই, শুধুই যে কালচে পিচ ঢালা রাস্তা, আর দুই পাশে বড় বড় গাছ, এবং একপাশে এরকম মানে একবার ব্যারেন ল্যান্ডের মতো, মানে শুধু জমি, মানে খোলা জমি। যাই হোক, ওর মধ্যে দিয়ে সে গাড়ি চালা আসতেছে মাহফুজ, আর ভয় পাচ্ছে। তো একটা জায়গায় সে সামনে যখন চলে আসছে, এখন এবার রাস্তাটা একবার মোড় নিয়ে আরেকটা রাস্তার সাথে মিলবে, এই জায়গায় এসে সে দেখল রাস্তার মধ্যে কিছু কুকুর উঠে আসছে, এই পাশ থেকে কিছু কুকুর উঠে আসছে, এবং গায়ের রং পুরো কালচে, রাস্তার সাথে মিশে গেছে এরকম, এবং জিভ বের করতেছে, দাঁত বের করতেছে, এবং একটা না আটটা থেকে দশটা কুকুর উঠে আসলো রাস্তার মধ্যে, উঠে রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, তার এই যে হেডলাইটের আলো যে পড়ছে কুকুরগুলোর উপরে, এবং ওগুলো সরতেছে না, এরকম জিভ বের করে এরকম তাকায় আছে তার গাড়ির দিকে। তো মাহফুজ ভয়ে কি করবে বুঝতে পারতেছে না, একসময় সে চিন্তা করলো যে আমি গাড়ি চালাই, মানে আমি সামনে বাড়াই এগুলো সরে যাবে। তো সে অ্যাক্সেলারেটর দাবাই দিল, যে সামনের দিকে বাড়া শুরু করলো, এবং দোয়া পড়া শুরু করছে তখন সে, মানে তার মনে আছে ছোটকালে যা দোয়া দরুদ শিখছে, তাদের ওখানে একজন মানে তাদের টিচার ছিল, তার আব্বা রাখছিল পড়ানোর জন্য, মসজিদের একজন হুজুরকে রাখছিল শেখানোর জন্য। তো ওনার কাছে ছোটবেলা থেকে যা শিখছে, মাহফুজ এখন খুব একটা প্র্যাকটিসিং মানুষ না, বাট তার যা মনে আছে সে পড়তেছে, দোয়া পড়তে পড়তে সে অ্যাক্সেলারেটর বাড়াই দিচ্ছে সামনে। তো এক্সেলেটর দাবায় দিয়ে গাড়ি যখন একদম সামনে বাড়ছে, সে দেখলো যে লাস্ট মোমেন্টে কুকুরগুলো সরে গেল, কিন্তু খুবই ভয়ঙ্কর ভাবে। আর সে বুঝতে পারে না কি একটা জিনিস, মনে হলো কালচে টাইপের কিছু একটা উড়ে এসে তার উইন্ডশিল্ডের মধ্যে ধাপ করে বাড়ি করে ছাদের মধ্যে বাড়ি পড়লো, তার মানে গাড়ির ছাদের মধ্যে ধপাস করে এরকম বাড়ি খেলো, বাড়ি খেয়ে ওই পাশে চলে গেল। মানে মাহফুজ প্রচন্ড ভয় পেয়েছে, তার স্টিয়ারিং নড়ে গেছে, চাক্কা ক্যাচ ক্যাচ করে মানে ই করে ফেলছে রাস্তার মধ্যে, কাইন্ড অফ স্কিড এর মতো, মানে এত ভয় পেয়েছে। জিনিসটা কি, এটা কি লাগলো উইন্ডশিল্ডের মধ্যে থাপ করে লেগে উপরে লেগে, এটা এটা কুকুর না, মনে হল আকাশ থেকে উড়ে আসছে, এরকম এসে এরকম তার ছাদের মধ্যে লেগে গেছে। তো মাহফুজ যখন সামনে বাড়তেছে, হঠাৎ করে সে দেখে তার পিছনের যে রেয়ার যে উইন্ডশিল্ডটা, ওইটার মধ্যে সে দেখতেছে একটা কালো কিছু, মানে এইটার গায়ে মনে হয় যে যদি কোনো কালো চাদর কারো গায়ে থাকে এরকম কিছু একটা মেলে ধরা তার দুই পাশে, এরকম তার পিছনে উইন্ডশিল্ড আঁকড়ায় ধরে আছে, এবং একটা মুখ, এই মুখটাকে সে বুঝতে পারছে একটা মুখের অবয়ব, এবং অন্ধকারে খুব ভালো মতো মানে ওইটা পুরো মুখের এটা বোঝা যাচ্ছে না, বাট একটা অবয়ব তার উইন্ডশিল্ডের সাথে ল্যাপটায় আছে, মানে একদম ল্যাপটায় আছে এবং মনে হচ্ছে তার দিকে তাকানো। তো মাহফুজ এত ভয় পাইছে সে আরো স্পিড বাড়াই দিচ্ছে, এবং সে মানে জোরে জোরে দোয়া পড়া শুরু করলো, জোরে জোরে দোয়া পড়া শুরু করলো মানে ভয়ে। এবং এই সময় তার রেডিও, যে গাড়ির যে রেডিওটা ছিল, রেডিওর চ্যানেল মনে হয় ট্যাক ট্যাক করে চেঞ্জ হচ্ছে, একটা ই আসতেছে, মানে চেঞ্জ হয়ে এক একটা স্টেশনে যাচ্ছে, এত ভয় পাইছে মাহফুজ বলার মতো না। তো তখন সে মনে মনে চেষ্টা করলো যে মানে সে কোন সুরা পড়বে, তো তার একটা ছোট সুরা মনে পড়ছে, মানে মানে ওই সুরাটা পড়লো, সে সুরাটা সে পড়লো, মানে খুব জোরে জোরে পড়ছে। সুরাটা পড়ার সাথে সাথেই দেখলো যে রেডিও নর্মাল ফিক্সড হয়ে গেছে ওখানে, মানে ওই স্টেশন থেকে রেডিও নড়তেছে না, আর পিছনে তাকায় দেখলো উইন্ডশিল্ডের পিছনে কিছু নাই, মানে সে মানে গাড়ি মনে হলো অনেকটা ফ্রি হয়ে গেছে, কাইন্ড অফ লাইক দ্যাট, গাড়িটা তখন খুব জাম হয়ে চলতেছিল। তো যাই হোক, সে তখন চিন্তা করলো আমি কোথায় বেরোয় আসলাম, সে কিন্তু রাস্তা ঠাউর করতে পারতেছে না, এখন সে অন্য ইসে চলে আসে রাস্তায়। তো সাথে সাথে সে চিন্তা করলো যে মোবাইলের কি নেটওয়ার্ক আসছে নাকি, তো সে পকেট থেকে এরকম মানে গাড়ি চালাতে চালাতেই টেনে মোবাইল বের করলো, দেখে হ্যাঁ নেটওয়ার্ক আসছে, সাথে সাথে সে ম্যাপে দিল, দেখলো যে সে যে তার যে রাস্তাটা যেদিকে যাওয়ার ছিল সে উল্টা দিকে যাচ্ছে এখন। যাই হোক, সে তাড়াতাড়ি ওইটা ই করে আস্তে ধীরে সামনে যে এরকম ই পাইছে ওখানে ইউলুপের মতো, ওখান থেকে ঘুরে আবার এসে তার রাস্তার দিকে গেল। তো যাওয়ার সময় ওই রাস্তাটা আবার মাহফুজ দেখছে, যেখান থেকে সে বেরোইছে, যে রাস্তাটা দিয়ে বেরোইছে ওই রাস্তাটা বাঁ দিকে রেখে যাচ্ছে, রাস্তাটা দেখেই মনে হচ্ছে ভয়ঙ্কর একটা সুড়ঙ্গর মতো। তো যাই হোক, মাহফুজ ওই রাস্তা ধরে যেতে থাকলো, সামনে যেতে যেতে দেখলো যে হ্যাঁ দু একটা গাড়ি এখন এদিক দিয়ে পাস করে যাচ্ছে, এই রাস্তার মধ্যে পাস করে যাচ্ছে। তো দেখে তার মনের মধ্যে একটু ই হলো, মানে একটু সাহস আসলো, আর এই রাস্তায় সে এলোমেলো কিছু দেখে না, আর কিছু হয় নাই। মাহফুজ ভয়ে রেডিও অফ করে দিচ্ছে, রেডিও অফ করে দিয়ে সে দোয়া পড়তেছে, অনবরত দোয়া পড়তে পড়তে একসময় সে আসলো, সে চিন্তা পারলো যে হ্যাঁ আমি যে সিটি সাইডে ঢুকছি, ঢুকে সে ঘুরতে ঘুরতে চলে আসলো তার যেই হাসপাতালের কথা তার বাবা বলছিল ওখানে চলে আসে। এসে তার বাবার মানে গাড়ি পার্ক করে সে নামে, নেমে তাড়াতাড়ি যায়, যে দেখে যে তার বাবা ওইখানে আসে ওয়েটিং রুমে, ওখানে বাপরে যে বলে যে তার বাবা বলতেছে তাকে যে তোমার এতক্ষণ লেট হইল কেন, তোমার তার আগে আসার কথা। তো সে বলে যে আমি যে এক্সপিরিয়েন্স করছি, বাপ বলে কি হইছে, বলে আমার অনেক বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আব্বা। তখন বলে কি হয়েছে, বলে যে এই রাস্তায় এরকম 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 ঘটনা ঘটছে আমার সাথে। তো বল তার বাবা তার হাত ধরেই দেখে যে হাতটা গরম হয়ে আছে মাহফুজের, বলে তুমি কি বৃষ্টিতে ভিজছ অনেকক্ষণ, বলে ভিজছি একটু তো ভিজছি। তার বাবা তাড়াতাড়ি তার গায়ে হাত বুলা দেয়, মাথায় হাত বুলা দেয়, ধোয়া পড়ে পড়ে ফু দেয়, বলে যে খারাপ জিনিস তোমারে দেখছিল রাস্তার মধ্যে, তারা আগে কথা বলে নি। তো তার বাবা তাকে নিয়ে যায় যে ডাক্তারের সাথে কথা বলে, ডাক্তারের সাথে কথা বলে তাদের ওই যে ওখানকার যে নার্স আছে তার সাথে কথা বলে। তো তারা বলে যে তোমাদের এখন এরকম থাকার দরকার নেই, রাতের বেলা ঠিক আছে, অসুবিধা নাই। আর মাহফুজ যায় তার মাকে দেখতে, তো তার মাকে দেখে দেখে যে তার মা অসুস্থ, তার মা বলে তাকে যে বাবা কি অবস্থা, আমি ঠিক আছি, অসুবিধা নাই, এরকম টুকিটাকি কথা বলে মায়ের সাথে। মায়ের সাথে কথা বলে সে বেরোচ্ছে আর কি, মাহফুজ রুম থেকে বেরোচ্ছে, বের হয়ে যে হাসপাতালে করিডোর দিয়ে আসতেছে, তার কাছে হঠাৎ মনে হলো এই করিডোরের বাতিটা ফ্লিক করলো, মানে করিডোরে যে বাতিটা ছিল ওইটা ফ্লিক করে উঠল। তো মাহফুজ ভয় পেয়ে গেছে এরকম, মানে তার মনের মধ্যে একটা ভয় ওখান থেকেই ঢুকছে রাস্তার থেকেই, এখন ভয়টা আরো বেশি আছে। তো ফ্লিক করে ওঠাতে সে আরো ভয় পাইছে, এবং সাথে সাথে সে খেয়াল করলো যে ওই পাশে ওই একটা এরকম ই রাখা, মানে কাপড় অ্যাপ্রন ট্যাপ্রন কালেক্ট করার জন্য এখানে একটা ছোট্ট একটা ইসের মতো রাখা আছে, ওখানে যে অ্যাপ্রন গুলো এনে রাখে, এখানে জমায় রাখে আর কি, এগুলো পরে যারা লন্ড্রির লোক আছে নিয়ে যায়। ওই জায়গায় মনে হলো ওইটার পিছন থেকে কিছু একটা এরকম উঁকি দিল মাহফুজের দিকে। মাহফুজ এত ভয় পাইছে সে উল্টা দৌড় দিয়েছে ওখানে, মানে অধিকার যায়নি সে ফাঁকা ইসের দিকে, সে উল্টা দৌড় দিয়ে যে তার মায়ের যে রুমটা সেই রুমটা খুলে সে ভিতরে ঢুকছে। তো ঢুকে সে দেখতেছে যে মা তখনও যাক না, তার মা বলছে কি হয়েছে, বলে যে না আম্মা আমি বসি আপনার এখানে। তো তার আম্মা বলে আচ্ছা বসো বাবা, কি হয়েছে, তার মা জিজ্ঞেস করতেছে। সে মাকে আর টেনশন দিতেছে না, তার মেডিকেল কন্ডিশন আছে মায়ের। তো সে বলে তুমি ঘুমা আমি বসি কিছুক্ষণ। তো সে তার মার পাশে বসে থাকলো ওইখানে চেয়ারের মধ্যে বসে থাকলো অনেকক্ষণ। তো কিছুক্ষণ পরে তার বাবা তাকে কল দিতেছে, তো সে ধরে বলল যে আসলে আমি এখানে একটু ভয় পাইছি আব্বা আপনি আসবেন। তো তার বাবা আসছে, এসে বলল যে কি অবস্থা, নিয়ে গেল তাকে বের করে। করিডোরে সে বলল যে আব্বা করিডোরে এরকম এরকম ঘটছে আমার সাথে। তো তার বাবা বলল আচ্ছা তুমি তোমারে আসলে আনাই আজকে উচিত হয় নাই, আনতে যাই বিপদ হয়েছে আসছে, যাই হোক চলো। তার বাবা তাকে নিয়ে গেছে এবং তাদের ওখানে রাতে থাকতে হবে না, তার মা আছে তারাই দেখবে হাসপাতালের ওখানে। তো যাই হোক বাসায় নিয়ে গেছে, বাসায় যে নাকি প্রচন্ড রকমের জ্বর আসছিল মাহফুজের, মানে বলার মতো না, একদম এক্সট্রিমলি জ্বর আসছে। তার বাবা তাকে ওষুধ দিয়ে মানে ই করতে পারছে না, ভাবতেছিল যে তাকে তার বাবার আবার নিয়ে যেতে হবে নাকি হাসপাতালে। তো তখন তার বাবা তার চাচার সাথে কথা বলল, মাহফুজের চাচার সাথে, যে ছেলে তো এরকম ভয় পেয়েছে রাস্তায় এরকম ব্যাপার। মাহফুজের চাচা বলছে যে ওকে এই এই দোয়া পড়ে ফু দেন আর আমি দেখি একবার চক্কর দিব বাসায়। তো রাত্রে এরকম 10:30-11টার দিকে মাহফুজের চাচা আসছে, উনি আবার একটু ধার্মিক মানুষ, তো উনি এসে মাহফুজকে দেখে ঝাড়ছে, ঝেড়ে বলছে যে মনে হয় যে ওরে ওই যে রাস্তা দিয়ে আসছে ওই রাস্তা খারাপ, কোন রাস্তা দিয়ে আসছিল জিজ্ঞেস করছে। তো মাহফুজ বলছে যে এই জায়গা দিয়ে ঢুকছিলাম এসে। তখন তোর মাথা কি খারাপ নেই, তুমি ওইখান দিয়ে কেন আসতো, তোমার ওখান দিয়ে আসার দরকারই ছিল না, তুমি আরেকটা রাস্তা দেখালো যে অল্টারনেটিভ ওদিক দিয়ে আসতা। মাহফুজকে এটা আমার কাছে মনে হয়েছে আমি তো জানি না। তো বললো যে আসলে তোমার জানারও কথা না, ওই রাস্তা নিয়ে সবাই বলে যে এরকম নির্জন থাকে, জায়গাটা খারাপ, খুবই খারাপ রাস্তা ওইটা, ওখান দিয়ে মানুষ যখন আর তুমি গাড়ি দেখো নাই চলাফেরা করে না। তো এই বললো, তো চাচা বললো যে আমি দোয়া দরুদ পড়ে ফু দিছি, তুমি নিজেও দোয়া দরুদ পড়ে রাত্রে ঘুমাও, মানে কিছু হবে না ইনশাল্লাহ, আর পরবর্তীতে মসজিদে গেলে হুজুরে যা ঝাড়াই নিও। এই বলে তার চাচা তাকে রাতের বেলা ওই ঝেড়ে দিয়ে চলে যায়। তো মাহফুজ রাতে যখন ঘুমাইছিল, এটা কিন্তু তারই ঘর, সেই আগে এখানেই ঘুমাইতো, এখন তো বাসা নিছে ওখানে, তার কাছে নাকি সারা রাত মনে হয়েছে যে তাকে কেউ একজন কিছু বলতে চাচ্ছে তার রুমের জানলার ওই পাশ থেকে, এবং জানলার ওই পাশে শব্দ পাইছে সে, যে জানলার উপাশে কিছু একটা নড়াচড়া করতেছে নড়াচড়া করতেছে। মাহফুজ খুব ভয় পেয়েছে এবং তার বাবা এসে তাকে খোঁজ নিয়ে গেছে রাতের বেলা দুইবার, মাহফুজ ঠিক মতো ঘুমাইতে পারে নাই। শেষ রাতের দিকে যখন তার ঘুম আসছে, তখন তাকে মনে হলো তাকে বোবায় ধরছে, বোবায় ধরাটা নাকি খুব অস্বাভাবিক ছিল। মাহফুজ তখন মানে প্রায় সেন্সেই ছিল, সে জাস্ট তার ঘুমটা ভাঙছে, সে মনে করছিল সে রেস্টরুমে যাবে। এই সময় তার কাছে মনে হয়েছে যে তার রুমের যে জানালাটা, ওই জানালার ওখান থেকে কিছু একটা লাফ দিয়ে সরাসরি তার বেডের উপর এসে তার বুকের উপর পড়ছে এবং তাকে আটকায় ধরছে, মানে তার গলা চেপে ধরছে এবং সে শব্দ করতে পারতেছে না, মানে ভয়ঙ্কর স্লিপ প্যারালাইসিস, মানে স্লিপ প্যারালাইসিস যেটা আমরা বলি আর কি, বাট এগুলো তো আসলে মানে প্যারানর্মাল ভাবে অন্যভাবে দেখা হয়। যাই হোক মাহফুজ মানে ওইভাবে মানে একদম ফ্রিজ হয়ে গেছিল, সে নড়তে পারতেছে চড়তে পারতেছে না, কিন্তু সে পুরা বুঝতে পারতেছে তার রুমের এনভায়রনমেন্ট সবকিছু, এবং তার কাছে মনে হচ্ছে কোন একটা ডার্ক অবয়ব তাকে চেপে ধরে রাখছে। তো যাই হোক মাহফুজ মনে মনে দোয়া পড়া শুরু করে এবং যেটা হয় আর কি নর্মালি সেটাই হইল। দোয়া পড়তে পড়তে যখন পুরো দোয়াটা সে কমপ্লিট করছে, তখন মনে হচ্ছে তাকে ছেড়ে দিয়ে সরে গেছে ওইটা। তো মাহফুজ মানে এরপর উঠে সে বাথরুমে যেতেও ভয় পেতেছিল। যাই হোক ও পরদিন সকালবেলা সে তার বাবাকে বলে যে আব্বা আমাকে মসজিদে নিয়ে হুজুরের কাছে নিয়ে চলো, ওখানে যে হুজুরের সাথে কথা বলবো। তো তার বাবা তাকে নিয়ে যায় ওখানকার যে মসজিদ আছে ওখানে হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর তাকে দোয়া করে দেয় এবং তাকে বলে, হুজুর তার দিকে তাকায় থাকে অনেকক্ষণ, তার কপালের দিকে তাকায় থাকে, তাকায় থেকে বলে যে তুমি খুব খারাপ একটা এনার্জি ইসে পড়ছিলা, যেখান থেকে তুমি আসা যাওয়া করছো জায়গাটা ভালো না, আমি নিজে ওই জায়গা সম্বন্ধে জানি, ওইখানকার আশেপাশে দেখবা যেখানে কোনো রেসিডেন্স ওরকম নাই। তো তখন মাহফুজ বলে যে আমি এরকম একটা বাসা দেখছি, ওই বাসাও দেখো এখানে অ্যাবান্ডেন্ট, দেখো মানুষ থাকে না, তুমি যে শব্দ শুনছো তোমার কি মনে হয় এগুলা মানুষ বা কিছু, এগুলো খারাপ জিনিস। তো মাহফুজ বলে যে হ্যাঁ, বলে এর জন্য এরকম, তো তুমি ওখানে ধারে কাছে আর যাবা না। তো হুজুর দোয়া দরুদ পড়ে দেয়, বলে যে জমজমের পানি বাসায় থাকলে ওইটা খাওয়াই দিতে একটু, এই বলে দেয় তাকে। তো যাই হোক মাহফুজ অফিসে আর যেতে পারে নাই, দুই দিন সে বাসায় ছিল এবং তার মাও একটু সুস্থ হয়, সুস্থ হওয়ার পর মাকে বাসায় আনে, যখন তারপর সে ব্যাক করে ওই রাস্তা দিয়ে সে যায় নাই। ওই রাস্তা দিয়ে সে ব্যাক করে যায়নি, সে অন্য রাস্তা দিয়ে ব্যাক করে গেছে। এবং সে অফিসে ফেরার পর সে অফিসের তার দু একজন কলিগের সাথে শেয়ার করছিল তার এক্সপিরিয়েন্স যে এরকম এরকম ব্যাপার। সবাই খুব অবাক হয়েছে, সবাই বলছে যে আসলেই, এবং তারা সবসময় শুনছে ভয়ের, সবাই ওই দিক দিয়ে তার যাওয়া আসা করে না, সবাই এরকম দেখে নাই, তবে অনেক মানুষের নাকি এরকম এক্সপিরিয়েন্স আছে ওই রাস্তা দিয়ে, মানে বেশ ভয় পাওয়ার এক্সপিরিয়েন্স আছে। এর জন্য ওইখানে মানুষজন পারতপক্ষ এটা অ্যাভয়েড করে চলে, ওই রাস্তা দিয়ে খুব কম গাড়ি ঘোড়া চলে, আর এরকম যদি একটু বৈরি আবহাওয়া হয় তখন ওখানে মানে কোনো গাড়ি ঘোড়াই নাকি প্রায় চলে না, পুরো ফাঁকা থাকে জায়গাটা, এরকম একটা জায়গা, খুব রেপুটেড একটা ভয়ের রাস্তা ওইটা। তো এই ছিল মাহফুজ আহমেদের শেয়ার করা ঘটনা, তার নিজের জীবনের এক্সপিরিয়েন্স, বেশ ভয়ের। কিন্তু মানে যারা এই ধরনের এনভায়রনমেন্টে গেছে তারা বলতে পারবে, আমি কিন্তু এই যে জাস্ট এই যে ড্রিজলিং এর সময়, মানে ড্রিজলিং রেইনের সময় এরকম কোন জায়গায় যাওয়ার এক্সপিরিয়েন্স কিন্তু আমার আছে। আমি আমার ফ্রেন্ড রয়ের সাথে গিয়েছিলাম, আমি হয়তো এই ঘটনাটা শেয়ার করছি আপনাদের সাথে অতীতে, আমি জানি না আপনাদের মনে আছে কিনা। আমি আর রয় একটা একটা এরকম হন্টেড বাসায় গিয়েছিলাম, আসলে তখন বয়স কম ছিল, তখন এগুলো করতাম, তখন এই জিনিসগুলোকে ফান মনে হইত, এখন আর সেরকম কিছু করি না, মনেও হয় না, এবং আমি দূরে থাকি এগুলো থেকে। তো আমি আর রয় গেছিলাম, তখন যখন গেছি তখন কিন্তু এরকম বৃষ্টি হচ্ছে, এরকম ছিটে ছিটে বৃষ্টি হচ্ছে, মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে এরকম যাচ্ছে, এবং আমরা যেই রাস্তা দিয়ে গিয়েছিলাম দুই পাশে কিন্তু সুগার ক্যান ফিল্ড মাঝখান দিয়ে রাস্তা, এবং সেখান দিয়ে যেতে যেতে ডার্ট রোড দিয়ে যে একটা বাসার সামনে থামছিলাম, যে বাসাটা এরকম হন্টেড এবং ওর মধ্যে রেপুটেড জিনিস নো ট্রেসপাসিং লেখা, স্টিল ফেন্স দিয়ে ঘেরা, ভয়ঙ্কর একটা জায়গা, ভয়ঙ্কর একটা জায়গা, একটা অ্যাক্টরের বাসা ছিল সেটা। যাক, সেই ঘটনা আবার পরে কোন একদিন শেয়ার করা যাবে, আপাতত এইটা ছিল মাহফুজের ঘটনা, আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuturi@gmail.com, which is odbhuturi@gmail.com। এই ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন আমাদের অনুষ্ঠান সম্পর্কিত আপনার সুচিন্তিত মতামত, আপনার সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষটির কনসার্ন নিয়ে পাঠিয়ে দিতে পারেন। আপনার জানা কোনো ঘটনা বা শোনা কোনো ঘটনা কিন্তু আপনি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, যদি সেটা মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। আর আপনারা যারা অদ্ভুত উড়েতে আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত আছেন, এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অদ্ভুত উড়ে অন্যরা শুনতে পায়, মানুষের কাছে পৌঁছে যায় অদ্ভুত উড়ে। আহমেদ বাবু পেজটিতে গিয়ে আমাদের থার্সডে নাইট ফিয়ার শোনেন ফেসবুক পেজে, সেখানে গিয়ে আপনারা কাইন্ডলি পেজটিকে ফলো করে দেবেন, একটি লাইক দিয়ে দেবেন, আমাদের অদ্ভুত পেজটাকে ফলো আর লাইক দিয়ে দেবেন। আমাদের ফেসবুকে একটি গ্রুপ আছে, সেটিতে জয়েন করে ফেলতে পারেন, প্যাট্রিয়নে জয়েন করে ফেলতে পারেন, তাহলে থার্সডে নাইট ফিয়ারগুলো কিন্তু অ্যাড ছাড়া আমাদের ফ্রি মেম্বারশিপের আন্ডারে শুনতে পাবেন। আর প্যাট্রিয়নে যদি জয়েন করে ফেলেন আমাদের মেম্বারশিপে, তাহলে আরও অনেক কন্টেন্ট সেখানে পেয়ে যাবেন। তো এখন আমি চলে যাবো কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো একটি ঘটনা নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুত উড়েতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য দ্বিতীয় ঘটনা। এই ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন আহসান আলী সিরাজগঞ্জ থেকে। আহসান তার মামার বন্ধু মুনতাস উদ্দিনের একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি বলেছেন আমি যেন আমার মতো করে শেয়ার করি। তা আমি চলে যাচ্ছি আহসান আলীর ঘটনায়। আহসানের সেই মামার বন্ধু মুনতাস উদ্দিন, তিনি একজন ব্যবসায়ী মানুষ ছিলেন, একই সাথে কৃষিজীবী এবং ব্যবসায়ী। তো তাদের বিশাল ধানের ক্ষেত ছিল, বিশাল ধানের ক্ষেত, সেখানে ধানের চাষ হতো, তারা পুরো পরিবারই সেই জমি জমার সাথে যুক্ত ছিলেন। তো সময় আসতো যখন এই ধানগুলো কালেক্ট করে বিক্রি করা হতো, আশির দশক, তখন এই ধানগুলো পরিবহন করা হতো ধানি নৌকায়, মানে বড় বড় নৌকা ছিল, বিশাল আকৃতির নৌকা। তো সেই নৌকাতে শত শত মন ধান এটে যেত, সেই সব নৌকায় করে এই ধান পরিবহন করা হতো। যখন সময় আসতো তারা এই নৌকাগুলো নিয়ে আসতো ভাড়া করে এবং এই ধান সেখানে তুলে রওনা দিতেন। তো এরকমই এক ধানের সিজন, যখন ধান কাটা হয়েছে, জমা হয়েছে এবং এগুলো বিক্রির জন্য নিয়ে যাওয়া হবে। তো মুনতাস সাহেবের পরিবারে তিনি মোটামুটি কর্তা ছিলেন, তার ছোট দুই ভাই, তাদেরও জমি, তো তিনি মোটামুটি এগুলো নিয়ে যেতেন, কোনো সময় তার ভাই সাথে যেত, কোনো সময় যেত না। তো এবার সবকিছু তৈরি হয়, তাদের সবকিছু যেগুলো ধান বাছাই করা হয়, লট বাঁধা হয়, করে সব রেডি করা হয়েছে। তো এই সময় নৌকার খবর দেওয়া হয়েছে, তো নৌকা আসছে না। তাদের ইচ্ছে ছিল দুপুরের পরে রওনা হয়ে যাবে, তো তাদের এই বাঁধা ছাদা সব রেডি করতে করতে অলরেডি বিকেল হয়েছে, কিন্তু নৌকা আসছে না। তো অন্য মানুষ যারা গেছে তারা তাদের নৌকা নিয়ে চলে গেছে। হ্যাঁ, মুনতাস উদ্দিন তাদেরকে বলেছেন যে আচ্ছা যান যান যান, আমি আসতেছি। তো অপেক্ষা করতে করতে এক সময় একেবারে বিকেল গড়িয়ে গেল, তখন সন্ধ্যা হয়ে আসতেছে। মুনতাসুদ্দিন খুবই বিরক্ত, তিনি বলেন বাসায় যাই যে নামাজ কালাম পড়ে পরে আসতেছি, আজকে মনে হয় আর বের হওয়া হবে না। মানে রাগ করছেন তিনি, রাগ করে তার ছোট ভাইকে বললেন যে নৌকাল আসলে রে বকাঝকা করে বলো যে আমার লাগবে না আজকে, এই বলে তিনি বাড়ি চলে গেলেন। তো বাসায় যেয়ে তিনি যখন নিজের মতো একটু ফ্রেশ হয়েছেন, নামাজ কালাম পড়ছেন, আস্তে ধীরে তার মাথাটা ঠান্ডা হয়েছে, চিন্তা করছে না এরকম একটা দিন মিস করা তো ঠিক না, যেতে হবে, আর আমাকেই যেতে হবে, কারণ ভাইরা বয়সে ছোট, তারা এতটা মানে তার থেকে বয়স ছোট আর ম্যাচুরিটি একটু কম, রাতের বেলা এরকম যাওয়া যাবে না। আর ওই সময় নদীতে হালকা পাতলা চর পড়া শুরু করছে, তো রাতের বেলা খুব কেয়ারফুল থাকতে হয়, যারা চরে ডুবো চর আছে ওখানে আটকায় যায় আর কি। তো এই কারণে উনিই যাবেন ঠিক করছেন, তো উনি তারপর আসলেন, আবার ঘুরে বাসার থেকে আসছেন, এসে যে আড়ত ছিল তাদের সেখানে এসে দেখেন যে নৌকা চলে আসছে এবং নৌকার লোকের সাথে তার ভাই মানে ঝগড়া করতেছে। তো তিনি গেলেন যে কথা বললেন, বললেন যে কি ব্যাপার কি হয়েছে, বলে যে নৌকায় সমস্যা ছিল, এগুলা দেখে টেকে সবকিছু লাস্ট মোমেন্টে ঠিকঠাক আছে, এগুলো করে আনছি। তো যাই হোক, উনি কিছুক্ষণ কথা বলে আর কিছু বললেন না। আশির দশকের সময়, সেই সময় কিন্তু এইটাই মূল পরিবহন আর কি, এরকম ধান পাট যারা ক্যারি করত তারা এরকম বড় বড় নৌকায় ক্যারি করত। তো উনি তার ভাইকে বললেন যে আমি যাব, তোর যাওয়া লাগবে না, তুই যা আমার সাথে, ওই যে তাদের যারা কর্মচারী এবং ওই নৌকার তো মাঝি আছে তাদের রেডি করে সবকিছু উঠাইতে বল। তো সব ধান তোলা হইল নৌকায়, এই ওখানে বসে থাকলেন তিনি, গল্প করলেন আরেকজন মানুষের সাথে, করতে করতে রাত হয়ে গেছে মোটামুটি ভালোই, গ্রাম হিসেবে অনেক রাত, আর নয়টার মতো বাজে এরকম। তো তার ভাই বিদায় নিয়ে গেল, বললো যে পারবেন নাকি দাদা আপনি, কে আরে কোনো অসুবিধা নেই, যা বাসায় যা, তোর ভাবিরে বলিস যে আমি গেছি, আসবো না আসলে দেখা হবে, বলে তিনি বিদায় নিলেন। বিদায় নিয়ে তার নৌকা উঠলেন, নৌকায় সব রকম ব্যবস্থা থাকে, কিন্তু রান্না বাড়া সবকিছুর ব্যবস্থা থাকে, তো ওগুলো নিয়ে চিন্তা নেই, রাতের খাবার নৌকাতেই হবে। এবং এরকম রাতে অনেকদিন মুনতাসুদ্দিন এরকম বেরোন নাই নৌকায়, বেশ অনেকদিন হয়ে গেছে। তো তিনি তার পুরনো সেই বেরোনোর এক্সপিরিয়েন্স মনে করলেন, মনে করলেন যে একদিক দিয়ে মজাই হলো, হঠাৎ করে আবার সেই আগের একটা জীবনের একটা অংশ ফিরে আসলো। তো নৌকা ছেড়ে দিল ঘাট থেকে, এবং বিশাল নৌকা এগুলাই যে দুইজন মানুষ বড় বড় লগি দিয়ে ঠেলে ঠেলে এগুলো সরায়, মানে এগুলোতে শত শত মন ধান ক্যারি হয়। এখনকার সময় কিন্তু এই নৌকাগুলো আর দেখা যায় না, এগুলো আশির দশকেই মনে হয় শেষ চলছে, বিশাল বিশাল নৌকা। যাই হোক, সেই নৌকা তখন মানে বের হয়ে আসলো নদীতে, তখনও তাদের ওখানে যে ঘাট যেখানে আড়তের আড়ত করছে তারা ধানের, সেইখানে তখনও পানি আছে। তো নৌকা সরে আসলো সামনে, ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন মুনতাস সাহেব তাদের এই নদীর পাড়টা, বেশ মায়া মায়া লাগতেছে এই চাঁদের আলোতে, বেশ মায়াময় লাগতেছে। তার ওইখানে যে আড়তের ওইখানে হারিকেন চলতেছে, যার সাথে গল্প করতেছিলেন সেই ভদ্রলোক বসে আছে, আরো দু একজন মানুষ, তাদের নৌকা আস্তে আস্তে সরে আসলো। এরপর পাল খাটানোর সময়, তো পাল খাটাচ্ছে ওই যারা নাবিক, চারজন মানুষ কাজ করতেছে নৌকায়, তার মানে ওখানে ওনার নিজের দুজন মানুষ আছে যারা এই ধানের সাথে যাবে, আর চারজন নৌকার লোক, তারা পাল খাটাচ্ছে। দেখলেন যে পাল এদিক ওদিক বসায়, মানে তাদের যে যেভাবে মাছ তুলে মতো বসায় পাল উঠায়, বিভিন্ন রঙের তালি দেয়া পাল, আমাদের দেশে কিন্তু তখন এক কালারে পাল ওরকম চলতো না, বিভিন্ন রকম তালি দেয়া পাল চলতো। তো যাই হোক, সেই পাল বেলল, তো তিনি দেখতেছেন তার কাছে খুব সুন্দর লাগতো এই জিনিসটা, যে পাল যখন খাটায় পালটা এরকম করে ফার্স্টে একেবারে ঝুলে থাকে, তারপর ফটফট করে বাতাস পেয়ে ফুলে উঠে, তো এই দৃশ্যটা মুনতাস সাহেব খুব এনজয় করতেন। তো তিনি দেখলেন এরকম চাঁদের আলোতে পাল খাটানো হলো, এবং মানে পালটা খাটানো কিছুক্ষণের মাঝেই বাতাস পেয়ে পাল ফুলে উঠল, আর চাঁদের আলোতে অসাধারণ লাগতেছে, কয়েক রঙের একটা পাল, এবং ফুলে নৌকা তরতর করে গতি বাড়ল যাচ্ছে। তো তিনি বুঝতে পারছেন যে এই যে মাঝি বা ওখানে মাঝি বা নারী নাবিক বা সারেং যাই বলে তাকে, যে নৌকাটাকে অপারেট করে, সে খুব দক্ষ, তো যাচ্ছে। তো তিনি হেঁটে গিয়ে বললেন যে এই ডুবো চর তো পড়া শুরু করছে, এখন তো চর আছে, সাবধান, কাহা ওইটা আমরা দেখবো, অসুবিধা নাই, চলেন, তা তো মেলা পথ পাকি এখনো। তো নৌকা চলতেছে, তিনি টুকিটাকি গল্প করতেছেন তার দুজন লোকের সাথে, মাঝিদের সাথে গল্প করতেছেন, হাঁটতেছেন, বিশাল নৌকা, ভালোই লাগতেছে তার। এর মাঝে দেখলেন যে রান্না বাড়ার আয়োজন হলো, তো দেখলো যে তার লোকদেরকে বলল কি করছিস, তারা বলল যে ইলিশ মাছ নিয়েছিলাম, একালি ইলিশ মাছ নিয়েছিল, তো সেখান রান্না হবে, ভাজি হবে আজকে। তো যাই হোক, বেশ ভালোই লাগতেছে, হাঁটতেছেন নৌকার ওই সামনের অংশ, এটা মানে অনেকটা লঞ্চের ডেগের মতো আর কি, বড় হাঁটতেছেন, আর তিনি দেখতেছেন যে ওখানে ইলিশ মাছ ভাজি হচ্ছে, সেটা ঘ্রাণ আসতেছে। তো তিনি তার লোকদের জিজ্ঞেস করলেন, এই ইলিশ মাছ কি দিয়ে দিবি রেখেতে, তো বলতেছে খালু মুড়ি দিয়ে দেবো, ইলিশ মাছের ডিম হয়েছে, ডিমও দেবো, মজা লাগবে অনেক। তো তিনি খুব খুশি হলেন, তার খুব প্রিয় এই খাবারটা, যাই হোক, কারণ তিনি নৌকাতে এর আগেও খেয়েছেন। তো তিনি গিয়ে নৌকার গুলির কাছে বসলেন, বসে দেখতেছেন দূরে খুব সুন্দর লাগতেছে, মানে চাঁদের আলো পড়ছে মেঘের ফাঁক দিয়ে স্কাইলিক হয়ে, এবং দূরে ওই গ্রামগুলোর উপরে পড়ছে, যে জায়গায় পড়ছে চকচক করতেছে, নদীর মধ্যেও চকচক করতেছে। আবার দূরে দেখা যাচ্ছে ওখানে জমি, ওখানে ধান টান কেড়ে ফেলছে, ওই জায়গাটা চকচক করতেছে, মনে হচ্ছে খোলা প্রান্তর বিশাল। এর মাঝে বাতাস আসতেছে, মানে বাতাসে চোখে মুখে বাড়ি দিতেছে, বেশ অন্যরকম। তো যাই হোক, একসময় ওখান থেকে উঠলেন, উঠে কিছু খেলেন, ওই যে ইলিশ মাছ দিচ্ছে ওনাকে মুড়ি দিয়ে মাখায়, এবং ওই ইলিশের তেলে ওগুলো ভাজা হয়েছে, মানে অন্যরকম টেস্ট। মানে খেয়ে দিয়ে খুব মানে তৃপ্তি পেলেন তিনি। হাত টাত ধুয়ে মন্তাজ সাহেব তিনি পেছনের দিকে গুলিতে চলে গেলেন, নৌকা যেদিকে এগিয়ে যাচ্ছে তার পেছন দিকে, ওখানে বসে আছেন। আস্তে আস্তে তাদের এখানে কোলাহল কমে যাচ্ছে, হ্যাঁ, তারা মানে আপাতত আর খাওয়া দাওয়া করবে না, পরে হয়তো শেষ রাতের দিকে আবার খাওয়া দাওয়া করবে, এরকম কিছু। রাতের বেলা আর হেভি খাওয়া মনে হবে না, তো তিনি চিন্তা করলেন এটাই ভালো, তিনি নিজে এমনিও হেভি খাওয়া দাওয়া কম করতেন। তো পিছনের গুলির দিকে তিনি বসে তাকায় দেখতেছেন, নৌকা এগিয়ে যাচ্ছে, সবকিছু আস্তে আস্তে পিছায় যাচ্ছে এদিকে, বাতাস, এবং তখনকার তো ইঞ্জিনের শব্দ নাই নৌকায়, মানে বাতাস পালে বাতাস লেগে যাচ্ছে সামনে, আপাতত মাঝিরা বৈঠাও বাইতেছে না, তাকায় দেখতেছে পাল ফুলে উঠছে, নৌকার মধ্যে কেমন একটা নীরবতা। তো একজন মাঝি সে শুধু ওই যে দিকটা ধরে রাখছে, ওখানে হাল ধরে রাখছে যে নৌকাটা কোন দিকে যায়, এরকম তার চোখও ঢুলু ঢুলু, সে ঘুমে পড়ে যাচ্ছে। তো মন্তাজ সাহেব হেঁটে হেঁটে ওই লোকের কাছে গেলেন, হালের মাঝির কাছে, এবং তার সাথে গল্প জুড়ে দিলেন, বিভিন্ন বিষয় নিয়ে গল্প করছেন, তার হাল হকিকত, বাড়ি কোথায়, কি অবস্থা কি, ইনি জিজ্ঞেস করছেন, চেষ্টা করছেন লোকটাকে জাগায় রাখতে। ওনার কাছে পরিবেশ খুব সুন্দর লাগতেছে মন্তাজ সাহেবের, কারণ চাঁদ একদিকে হেলে গেছে, মেঘে ঢাকা পড়তেছে, বের হয়ে আসতেছে, সেই চাঁদের আলো ছড়ায় পড়তেছে, নদীর বাতাস অসাধারণ। তো তিনি চিন্তা করলেন যে আমি, আমার তো এক ফোঁটা ঘুম নাই, এই লোকের তো ঘুমে পড়ে যাচ্ছে। তো তিনি জিজ্ঞেস করলেন হাল সম্বন্ধে, যে কিভাবে কোন দিক দিয়ে ধরে রাখতে হবে, কোন দিকে যাচ্ছে। নৌকা তিনি চালাইতে পারতেন, কারণ তিনি এর আগে অনেক নৌকাতে এরকম অপারেট করছেন। তো তিনি জিজ্ঞেস করলেন যে কোন দিকে কি ধরে রাখতে হবে, কোন দিকে যাবে, জিনিসগুলো বুঝলেন। বুঝে তিনি এক পর্যায়ে লোকটাকে বললেন, যাও তুমি একটু ঘুমায় নাও, তোমার অবস্থা খারাপ, আমি আসি এখানে। তো লোকটা মানে দিতে চাইতেছে না, বলে না কি বলেন খালু, মানে ওনাকে খালু ডাকতো তার লোকরা, তো সুতরাং মাঝিরাও খালু ডাকতেছে। তিনি বলেন যে না না যাও তুমি, যে ওখানে ঘুমাও একটু, আমি আসি, অসুবিধা নেই, আমার যদি ঘুম লাগে আমি তো বলবই, ওঠো অসুবিধা নেই, আমি চালাই না একটু নৌকা, রাতের বেলা ভালোই লাগতেছে, যাও। তো ওই লোক আস্তে করে মানে নিজের অনিচ্ছা সত্ত্বেও উঠে গেল, উঠে যেতে ভিতরে ছইয়ের ভিতরে চলে গেল। তো তিনি আপাতত একা, মন্তাজ সাহেব তো একা, তিনি বসে আছেন, হাল ধরে রাখছেন, বেশ লাগতেছে, এবং পালে বাতাস বেশ আছে। তো ওই লোক কিন্তু বলে দিয়ে গেছে যে খালু যদি হাওয়া পড়ে যায় তাহলে কিন্তু জানেন, বলে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই। কিন্তু বেশ হাওয়া আছে, ওদিকেই চলতেছে হাওয়া, মানে এলোমেলো দামাল বাতাস এসে বাড়ি মারতেছে পালের মধ্যে, পাল ফুলে যাচ্ছে এরকম। তো এই জিনিসগুলো খুব ভালো লাগতেছে মন্তাজ সাহেব, রাতের বেলা নৌকা চালানো এরকম রাতের বেলা অসাধারণ। তো তিনি বসে আছেন একদম নিরহ পরিবেশ, অনেক কিছু চিন্তা করতেছেন, অনেক স্মৃতি মনে করতেছেন। এরকম সময় তার চোখ পড়ল তার হাতের ডান দিকে একটা চর, মানে এই চরটা কেবল যাচ্ছে, মানে এখন তো ওই যে মানে এই যে মনসুন সিজন বা বৃষ্টির সিজনটা চলে গেছে আর কি, এখন কিন্তু আস্তে আস্তে এই নদীর পানি একটু একটু শুকাবে আর কি, আর নিচ থেকে ওই চরগুলো উঠবে এরকম। ওই অঞ্চলে অনেক চর পড়ত, এবং এইগুলো খুব ট্রিকি, ওইসব জায়গায় রাতের বেলা এরকম সিজনে যারা চলাফেরা করতো তাদের মানে খুব কেয়ারফুল থাকতে হতো, মানে নৌজান নিয়ে, বড় নৌজান নিয়ে, যে ডুবো চরে যাতে আটকায় না যায়, ডুবো চরে আটকে গেলে বিশাল সমস্যা, বড় জলযানের জন্য বিশাল সমস্যা। তো তিনি একটুখানি ওই চরটাকে দেখে একটু কেয়ারফুল হলেন, এই কারণে মন্তাজ সাহেব একটু 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 চিন্তা করলেন যে এখানে কি আরো ডুবো চর আছে নাকি, কারণ ওই চরটা কেবল যাকতেছে। আর আশ্চর্যজনক ব্যাপার, চরটার পাড় দেখা যাচ্ছে, মানে মানে বেলে বেলে পাড়, মানে বালি দিয়ে হয়েছে, তো মানে বালির পাড় আস্তে আস্তে করে উপর উঠছে। এবং খুব আশ্চর্যজনক ব্যাপার যে ওইখান থেকে একটা বিশাল কুয়াশার চাদর ছেয়ে রাখছে জায়গাটাকে। এটা নিয়ে একটু টেনশনে পড়ছেন মন্তাজ সাহেব, তিনি তাকায় দেখলেন তার পালে ভালো বাতাস, আর সামনে নৌকা এগোয়ে যাচ্ছে তরতর করে, কিন্তু ডান দিকে যে এই যে চরটা উঠছে এটার উপরে বেশ কুয়াশা। তো এই সিজনটা এখন আসে না, এই কুয়াশা পরে আরেকটু পরে, হ্যাঁ, মানে এই সময় কিন্তু দূর পর্যন্ত সে দেখতে পারছে। এই জায়গাটাই খুব আশ্চর্যজনকভাবে এই চরটাকেই ঢেকে রাখছে কুয়াশায়। তো তিনি একটু অবাকই হইলেন যে নির্দিষ্ট চরটাকে এরকম কুয়াশা ঢেকে রাখছে কেন। তো উনি তাকাই আছেন ওদিকে, আর মাঝে মাঝে তার ওই হালটাও ঠিক মতো দেখতেছেন, ঠিক মতো যাচ্ছে নাকি নৌকা। তো তাকায় থাকতে থাকতে হঠাৎ দেখলেন যে কুয়াশা এক জায়গায় একটু ফিকে হয়েছে, একটু ফিকে, ওই জায়গায় চাঁদের আলো ফস করে ঢুকছে কুয়াশা ভেদ করে, এবং যতটুকু তার চোখে পড়লো ঝিকমিক করে উঠলো, কারণ বালুচর, বালুচর উপর চাঁদের আলো পড়ে ঝিকঝিক করতেছে পুরো জায়গাটা। আর তখনই তিনি অবাক করা একটা জিনিস দেখলেন যে এই চরের মধ্যে মনে হচ্ছে অনেকগুলো মানুষ দৌড়াদৌড়ি করছে। তিনি যদি দেখলেন আরে এই চর নিয়ে কি আবার কোনো গন্ডগোল শুরু হলো নাকি, মারামারি বা কিছু একটা, ওই যে চর দখল হয় আর কি, তো এরকম কিছু হলো নাকি। তো তিনি খুব কেয়ারফুলি তাকাইলেন ওদিকে, মানে চোখটাকে ভালোভাবে মেলে তাকায় দেখতেছেন ওই জায়গায় কি ব্যাপার। তো তিনি ঢাকায় দেখছেন চরের উপরে মনে হচ্ছে অনেকগুলো মানুষ, এবং মানে মানুষের অবয়ব অ্যাটলিস্ট, কারণ কুয়াশার মধ্যে স্পষ্ট দেখা যায় না, এবং মনে হচ্ছে তারা এলোমেলো ভাবে দৌড়াদৌড়ি করতেছে। এক পর্যায়ে তার কাছে মনে হলো যে তারা অনেকটা খেলাধুলা যেভাবে করে সেরকম, মানে অনেকটা যেমন ফুটবল খেললে বা কিছু করলে যেরকম হয় সেরকম। তো তিনি চিন্তা করলেন যে এই চরের মধ্যে খেলাধুলা করতেছে রাতের বেলা, এরকম রাতে চাঁদনি রাতে আশেপাশে তো কিছু নাই, নৌকা টুকা কিছু নাই, কারা আসছে এখানে, এই চর তো মানে বিচ্ছিন্ন চর। তো তিনি খুব কিউরিয়াসিটির থেকে তার নৌকাটাকে আরেকটু ওই যে তার হালটাকে ঘুরাই দিয়ে ওই চরের কাছে দিয়ে নিলেন, যদিও খুবই রিস্কি জিনিস, কারণ ওখানে যদি ডুবোচর থাকে নৌকা কিন্তু আটকায় যাবে, আটকায় গেলে বিশাল সমস্যা, ডুবোচর আটকানো মানে এইসব জায়গায় বিশাল সমস্যা, কারণ তাদের কাছে এক্সট্রা কোনো নৌকাও নাই যেটা নিয়ে নামবে নেমে ওখানে দেখবে কি ব্যাপার, বা ডুবোচরে নেমে ঠেলা দেওয়ার মতো অনেক সাপোর্ট দরকার, যাই হোক অনেক সময় বিপদও হয়। তো তিনি খুব রিস্ক নিয়ে কিউরিয়াসিটির থেকে, উনি খুব কিউরিয়াস মানুষ ছিলেন মুনতাজ সাহেব, তো যাই হোক তিনি একটুখানি তার হাড়টা একটু ঘোরায় ওদিকে নিলেন চরের কাছাকাছি, যাতে আরো ভালো মতন দেখতে পান। তো নৌকা যখন নাকি চরের আরো কাছ দিয়ে যাচ্ছে, তিনি অবাক হয়ে খেয়াল করলেন চাঁদের আলো পড়ছে কয়েকজন মানুষের উপরে, ওগুলো মানুষের কোন চেহারা না, পুরা মনে হচ্ছে অন্ধকার, মনে হচ্ছে একটা অন্ধকার অবয়ব মানুষের, কিন্তু তার কোনো চোখ মুখ কিচ্ছু নাই, গায়ের যে কাপড় চোপড় তাও বোঝা যায় না, মনে পুরো কালচে একটা মানে এরকম অ্যাজিফ যে কালো কোনো কালি দিয়ে যদি কিছু বানানো হয়, তারা দৌড়াইতে থাকে, এরকম কতগুলো মানুষ দৌড়াদৌড়ি করতেছে ওখানে মানুষের শেপ আর কি, অ্যাকচুয়ালি দৌড়াদৌড়ি করতেছে, চাঁদের আলো যে পড়ছে মনে হচ্ছে ওই ডিপ কালো অংশটাকে ধুয়ে চাঁদের আলো নামতেছে নিচে এরকম। তো তিনি ভয় পেয়ে গেছেন, তার সারা শরীর কেঁপে উঠছে, তিনি বুঝতে পারছেন এগুলো তো মানুষ না, কি ব্যাপার, আর তিনি নিজের অজান্তে যে চরের অনেক কাছে চলে আসছে, নৌকাটা যে ঘুরে মানে চরের কাছ দিয়ে যাচ্ছে এইটা তিনি বুঝতে পারেন নাই, তার নৌকা কিন্তু অনেক কাছে চলে আসছে চরের। যখন তার খেয়াল হলো তখন তিনি খেয়াল করলেন যে ওই যে কালো মানুষগুলা বা ওই যে অবয়বগুলা মনে হচ্ছে তার নৌকার দিকে তাকায় আছে। এই সময় তার মনে হলো যে আমি তো কাছাকাছি চলে আসছি বেশি, কি ব্যাপার। তিনি তাকায় দেখলেন ওই পানির ভেতর থেকে কয়েকজন দৌড়ায় দৌড়ায় চরে উঠতেছে, পানির তল থেকে মানে পানির নিচ থেকে মনে হচ্ছে কেউ ডুব দিয়ে মানুষ যেমন উঠে আসে মাটিতে উঠে ডাঙা উঠে ওইভাবে উঠতেছে, এবং তারা সবাই ওরকম কালচে অবয়ব শরীরের, এবং চাঁদের আলো পড়ে তার শরীর চকচক করতেছে, কালচে শরীর চকচক করতেছে, পানি মনে হচ্ছে ধুয়ে নেমে যাচ্ছে, আর এরা যখন চরে উঠে দাঁড়াচ্ছে তখন ওরকম মনে হচ্ছে অন্ধকার একটা ধোঁয়াটে জিনিস একটা অবয়ব নিচ্ছে, অনেকটা এক গ্লাস পানিতে যদি কলমের কালি ছেড়ে দেওয়া হয় যেরকম হয় পানি কালিটা যেভাবে ডিসলভ হয় পানিতে আপনারা দেখবেন অনেকটা সেইভাবে একটা আকৃতি মানুষের আকৃতি নিয়ে উঠে যাচ্ছে, এবং খুব অবাক করা কাণ্ড, তার নৌকাটা কাছে দেখে সবাই এদিকে ঘুরে তাকায় আছে, মনে হচ্ছে তাদের তাকে দেখতেছে। তো প্রচন্ড রকমের ভয় পেয়ে গেলেন তিনি যে মানে ব্যাপারটা কি, আমি তো খুব কাছে চলে আসছি আর ইগলা তো মানুষ না, এটা তিনি বুঝে ফেলছেন যে মানুষ না। তিনি দ্রুত দোয়া পড়তে পড়তে তাড়াতাড়ি হাড়টাকে ঘুরাইলেন যাতে নৌকাটা ঘুরে সরে যায় এখান থেকে, তো নৌকা নাক ঘোরানো শুরু করছে এই পাশে যাচ্ছে, বুঝতে তিনি দেখলেন যে ওই যে ওখানে যারা ইসের মধ্যে মনে হচ্ছিল খেলতেছে তারা কাছায় আসলো আস্তে আস্তে পানির কাছে, এবং দেখলেন সসর করে সবগুলা পানিতে নামা শুরু করলো, এজ ইফ খুব দ্রুত যদি পানির মধ্যে এক ঝাঁক কোন প্রাণী ঝাঁপায় পড়ে, এরকম দ্রুততার সাথে ঝাঁপায় পড়ে, যেমন অনেক সময় সমুদ্রে কিছু মাছ আছে এরকম লাফায় উঠে ঝাঁপায় পড়ে, সেইভাবে সব পানিতে ঝাঁপায় পড়লো। খুবই অবাক কাণ্ড, তিনি মানে দেখলেন পানিতে ফসফস ফসফস করে এরকম পানির মধ্যে সবগুলো লাফায় পড়লো, একটা আস্ত মানুষের মতো শরীর যদি পানিতে লাফায় পড়ে কিন্তু বেশ শব্দ হয়, ওরকম শব্দ হয় না, বেশ সুইফট এরকম। আর মনে হলো খুব শেট করে ওখান থেকে একটা কালো একটা এরকম ইসের মতো তৈরি হলো, মানে একটা দাগের মতো, মানে একটা ধোঁয়াটে জিনিস যদি ধোঁয়ার মতো উড়ে এসে তার নৌকার উপরে বসে যেরকম হয় সেরকম একটা ট্রেইল রেখে, কালো একটা ট্রেইল রেখে তার নৌকার ওই পাশের গুলিতে, তিনি যে পেছনের গুলিতে ছিলেন সামনের গুলিতে এসে পড়ল। উনি প্রচন্ড রকমের ভয় পেয়ে গেছেন যে এটা কি হলো, আমার নৌকাতে কি আসলো। তো নৌকা তো ঘুরে ফেলছে তিনি, নৌকা যাচ্ছে সামনের দিকে আর পানিতে নামছে, তো তিনি তাড়াতাড়ি পেছন দিকে তাকাইছেন যেগুলো পানিতে নামছে ওগুলো কি, তিনি দেখতেছেন তার নৌকার পেছনে পানিতে একটা রেখা তৈরি হয়েছে এরকম কিছু আসতেছে। তো তিনি খুব দ্রুত ওখানে একটা বৈঠা ছিল বৈঠাটাকে তুলে নিয়ে দৌড় দিছেন তার ছয়ের দিকে, যে ওখানে যে ছেলেটা হাল ধরছিল তারা ধাক্কা দিলেন এরকম, এই এই ছেলেটা উঠছে তাড়াতাড়ি, যা হাল ধর হাল ধর তাড়াতাড়ি হাল ধর, তাই বলে তাকে পাঠিয়ে দিলেন হালের দিকে, আর তিনি দৌড় দিলেন সামনে, যে ওই যে দেখছেন একটা এরকম ট্রেইলের মতো রেখে তার সামনের গুলির দিকে আসছে কি জানি, একদম বাতাসে এরকম কালো একটা ট্রেইল রেখে। তিনি দৌড় দিয়েছেন, তো তিনি দৌড় দিয়ে ছয়ের ওই পারে, এখানে কিন্তু ছয় কিন্তু পুরো ভিতরে ধান ভরা, তার নিচ থেকে উপর পর্যন্ত এই ধানের ঘ্রাণিও একদম মোমো করতেছে এদিকে, মানে অন্যরকম। তার মানুষজন ঘুমাচ্ছে এই পাশে ধানের পিছনে, তিনি আর কাউকে উঠান নাই, তিনি ওই যে বৈঠাটা নিয়ে দৌড় দিয়েছেন, দৌড় দিয়ে পাই দিয়ে দৌড়ায় যে ছই পার হো ওই পারে বেরোছেন, বেরোনোর আগে তিনি সাথে সাথে সুরা পড়া শুরু করছেন, জোরে জোরে সুরা পড়তেছেন, সুরা পড়তে পড়তে তিনি ছয়ের ওই পাশে বের হয়ে আসছেন। তো বের হয়ে এসে দেখলেন তার সামনে মনে হলো যে একটা তালগোল পাকানো একটা কালো এরকম ধোঁয়ার মতো এরকম কালো, মানে অ্যাজ ইফ ওই যে বললাম যে পানির মধ্যে কালি ছেড়ে দিলে যেরকম ডিজলভ হয় সেরকম গুলির কাছে একটা গোলা গোলাকৃতি, একটা মানুষ যদি বসে থাকে যেরকম আকৃতি হয় সাইজ হয় ওরকম বসে আছে গুলির উপরে, এবং ওইটা কয়েক সেকেন্ড এরকম ধোঁয়ার মতো এরকম ছেড়ে ভস করে যে পানির মধ্যে পড়লো, একটা বলের মতো পানির মধ্যে পড়লো। তিনি অবাক হয়ে গেলেন যে ঘটনা কি, কি ব্যাপার, কি পানির মধ্যে পড়লো। তো তিনি ভয়ে সুরা পড়া থামান নাই, আস্তে আস্তে সামনে গেলেন, সামনে যে গুলির কাছে যাচ্ছেন ওই ইটা তার হাতের যে তিনি নিয়ে আসছেন বৈঠাটা ওইটা বাড়িয়ে ধরে সামনের দিকে যাচ্ছেন, কারণ তার মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে যে কিছু একটা যে টেনে নিয়ে যায় তাকে। তো কাছে গিয়ে তিনি দেখতেছেন যে নৌকা সরসর করে পানি কেটে বেরোয় যাচ্ছে, কিছু নাই ওইখানে, মানে একদম স্বাভাবিক নৌকা যেভাবে এগিয়ে যায় পানি কেটে সেভাবে এগিয়ে যাচ্ছে, বড় নৌকা তো অনেক সামনে দেখা যাচ্ছে, ওইরকম পানি কেটে কেটে সরসর সরসর করে পানি দিয়ে যাচ্ছে, নৌকা এগিয়ে যাচ্ছে। তিনি ডানদিকে তাকায় দেখলেন তাদের ওখানে বালতি ছিল, ওই বালতির মধ্যে সম্ভবত মাছ রাখছিল তারা, ওই যে রান্না করছে ভাতছে আরো মনে হয় দুইটা মাছ ছিল ওই বালতিতে, কিছু নাই বালতি খালি, এমনকি তাদের যে ওখানে মানে কড়াই ছিল কড়াইটা উল্টে পড়ে আছে এরকম, মানে ওখানে কড়াইতে তারা রান্না করছিল কড়াইটা উল্টে পড়ে আছে এরকম, ভেতরে তেল টেল যা ছিল তা মনে ওখানে পড়ে গেছে এসে। তো তিনি বুঝলেন এগুলো পিসাচ, তিনি তাড়াতাড়ি ওখান থেকে সরে আসছেন, সুরা পড়তে পড়তে সরে আসছেন, এসে ওই ইসে গেলেন ওই পিছনের দিকে চলে গেলেন, আবার ছই ধরে একদম পিছনের দিকে চলে গেলেন। তো দেখলেন যে হাল ধরে আছে, সে পিছন দিকে তাকায় আছে, একদম তার পিছন সে হাল ধরে আছে আর পিছন দিকে তাকায় আছে। তো উনি যখন বললেন যে হে কিরে, মানে ওনার সাথে কথা বলতে গেলেন, দেখলেন ওই ছেলে কেঁপে উঠছে থরথর করে। তো তারা বলতেছে যে খালু এগুলা কি, বলে কি কই যে দেখেন পিছনে। তো পিছনে তাকায় দেখতেছে তাদের নৌকার কাছাকাছি দিয়ে এরকম করে ঘুরতেছে সার্কেল করে পানির মধ্যে, মনে হচ্ছে যে কোন প্রাণী অ্যাজ ইফ ডলফিনের পক্ষে সম্ভব হয়তো বা অন্য কোন মাছের পক্ষে সম্ভব জানা যায় না, এত সুন্দর করে সার্কেল করে এরকম গোল গোল সার্কেল করে ঘুরে 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 তার নৌকার কাছ দিয়ে ঘুরতেছে, পেছনের অংশে নৌকাটাকে ফলো করে আসতেছে এরকম। তো তিনি ওখানে দাঁড়ায় থাকলেন, দাঁড়ায় থেকে তিনি বললেন চুপ থাক নৌকা সামনে যাক। তিনি আস্তে করে পেছন দিকে যে ওখানে গুলির কাছে দাঁড়ায় দুইটা হাত দিয়ে ধরলেন গুলি আর জোরে জোরে দোয়া পড়া শুরু করলেন, সুরা পড়া শুরু করলেন, জোরে জোরে সুরা পড়তেছেন উনি। তো অনেকক্ষণ সুরা তেলাওয়াত করলেন, করার পরে দেখলেন যে আস্তে আস্তে ওই জিনিসগুলা আর পানির উপর উঠতেছে না, আর কোনো সার্কেল হচ্ছে না। তো নৌকাটা বেড়ে সামনে চলে আসছে, অনেক সামনে চলে আসছে, তিনি বুঝলেন যে এখন মানে এই যে সুবে সাদেকের সময় শুরু হবে। তো তিনি যে হাল ধরছে তারে বললেন যে এরকম কিছু দেখো না এর আগে, বলে দেখছি খালু নদীর মধ্যে চলি তো অনেক এলোমেলো জিনিস দেখছি, আজকের এটা খুব ভয় লাগছে হঠাৎ করে, আমার মনে হয়েছিল যে আমার নৌকায় উঠে আসবে এরকম। তো তিনি বললেন যে নৌকায় দুইটা আসছিলই, বলে মানে খুব ভয় পাইছে যে হাল ধরছে, কয় নৌকা সামনে আসছিল মাছ নিয়ে গেছে গা, এই বললেন তিনি। তো বলে তিনি তাড়াতাড়ি ভিতরে আসলেন এবং তিনি বুঝলেন যে একসময় ফজর হয়েছে। তো ভেতরে এসে তিনি ওই অন্য মাঝিকেও ডেকে তুললেন, সে উঠে তারপর তাকে পানি এনে দিল, বালতি দিয়ে করে পানি তুলে দিল, সেটা দৌজু করে তিনি নামাজ আদায় করলেন নৌকার ভিতরে। তো তারপর তখন বাইরে এসে দেখতেছেন আস্তে আস্তে আলো ফুটতেছে, দিন দিন হচ্ছে, এরকম ভাবে সকাল হয়ে গেল, তিনি পৌঁছাইলেন সেখানকার যে মূল যেখানে তারা ধান বিক্রি করে, সেখানে গিয়ে সেই ধান বিক্রি করলেন, ধান বিক্রি করে ওখান থেকে তিনি এইবার আর এই বড় নৌকা আসলেন না, একটা ছোট নৌকা ভাড়া করলেন, করে তিনি বাড়ির দিকে আসতেছেন তার সাথে দুজন মানুষকে নিয়ে। তো নৌকা নিয়ে আস্তে আস্তে ওই পথে ওই যে ওই যেখান থেকে আসছে তখন অলরেডি দুপুর হয়ে গেছে, ওই চরের ওখান থেকে আসতেছে, তিনি দেখতেছেন চরটা একটা কেবল জেগে ওঠা চর, ওখানে মানে দিনের বেলা আলো পড়ে চিকচিক করতেছে বালি। তো তিনি খুব ইন্টারেস্ট ফিল করলেন যে চরটাকে উনি দেখবেন কি ব্যাপার, মানে তার মনের মধ্যেই ইন্টারেস্টটা হয়েছে। তিনি ওই মাঝি যে ছিল নৌকার, এই নৌকায় কিন্তু মাত্র তিনজন তারা, মানে ওই মাঝি ছ চারজন আর কি, উনি ওনার দুই লোক আর ওই মাঝি। তিনি ওই মাঝিকে বললেন যে তুমি নৌকাটা নিয়ে ওখানে দাঁড়া, ওই চরেই করো রাখো, আমি নামবো। তো মাঝি বলতেছে যে ক্যান্সার ওইখানে মানে এই তো শুধু চর কিছু নাই, তিনি বলছেন ওখানে রাখো নি আমি নামবো। তো বলার পরে ওই মাঝি তাকে নিয়ে গেল ওই চরের ওইখানে, নিয়ে নৌকা রাখলো, ক্যাচ করে চরে নৌকা ভিড়ল বালি চরের মধ্যে। তো তিনি তার দুজন লোককে বললেন আসো নামো আমার সাথে, মাঝিরে বললো যে এখানে রাখো কিছুক্ষণ নৌকা খুঁটা দিয়ে রাখো, বলে নামলেন। তো নেমে যখন উঠছেন চরে বালির চর, তিনি তাকাচ্ছেন যে কোনো পায়ের ছাপ আছে কিনা। এই মুমতাজ সাহেব খুব কিউরিয়াস ছিলেন, তিনি এই যে রাতের বেলাতে দেখছেন এই অতিপ্রাকৃত জিনিস, তিনি এটা শিওর হবেন যে এটা অতিপ্রাকৃত জিনিসই, অবশ্যই অতিপ্রাকৃত জিনিস, যে জিনিসগুলো দেখছেন এটা অবশ্যই অতিপ্রাকৃত। বাট এদের এই হাল হাকিকত বা তারা কিভাবে আসে, তাদের পায়ের ছাপ পড়ে কিনা, এগুলো নিয়ে তিনি খুব কিউরিয়াস ছিলেন। তো তিনি হেঁটে উঠলেন চরে, তাকায় দেখতেছেন, তো চিন্তা করলেন এখানে তো কনস্ট্যান্টলি পানি এসে বাড়ি খাচ্ছে, এখানে থাকবে না, আরো সামনে যাই। তো হাঁটতে হাঁটতে গেলেন, তার সাথে দুজন বললেন যে কি হয়েছে, আপনি নাকি রাত্রে কি দেখছেন? তিনি বললেন যে হ্যাঁ দেখছি, এখন তুই চুপ থাক, আগে সামনে যাই। বলতে বলতে হেঁটে গেছেন, তো বালু চর, এখানে আসলে বালি আর কিছু নাই, নদী নতুন পড়ছে চর একদম, মানে তেমন কোনো ঘাস বা কিছু জন্মানোর মতো সময় নাই, মানে এখনো সময় হয় নাই আর কি, মানে বালুটা কিছু কিছু মোটা দানা, কিছু চিকন দানা চিকচিক করতেছে, দুপুরের ইসে খর তাপ, এর মধ্যে হাঁটতে 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 একটু সামনে উঠছে। সামনে উঠে ভালো মতো তাকায় দেখলেন তিনি কোনো পায়ের ছাপ পেলেন না, খুব আশ্চর্যজনক ব্যাপার, কোনো পায়ের ছাপ নাই, মানে এখান থেকে এতগুলা মানুষের মতো জন্তু যদি হাঁটা চলা করে একটা ফুটপ্রিন্ট থাকবে, একটা ফুটপ্রিন্টও নাই। তো তিনি তখন ওখান থেকে মানে হেঁটে রওনা দিলেন, হেঁটে আবার এসে নৌকায় উঠলেন, বললেন চলো। তো মাঝি বলল যে ওখানে কি দেখতে গেছিলেন? তো বললেন কি দেখতে গেছিলাম, তো কাল রাত্রে এখানে কি দেখছি শুনো। তিনি তার সাথে দুইজন লোককে আর ওই মাঝিকে ওই ঘটনা বললেন, কারণ এই দুজন তো ঘুমাইতেছিল তখন। তো তারা শুনে তো অবাক, বলে খালু এরকম জিনিস দেখছেন, আবার ওখানে নামছেন, তো কি হয়েছে, নামছি দেখবো না, ওটা কি ছিল? তো মাঝি বলে যে খালুর সাহস আছে, মাঝিও তাকে খালু বলা শুরু করছে, বলছে যে খালুর সাহস আছে। তো বললো যে এখানে আসলেই রাতের বেলা মানুষ উল্টো পাল্টা জিনিস দেখে, নতুন চর যে ওঠে এখানে অনেক কিছু মানে থাকে, মানুষ বলে যে অনেক চর থাকে তো ডুবে যায় এই পানির, যখন এই বর্ষা সিজন আসে সব তো পানির তলে চলে যায়, তখন অনেক কিছু এরকম মানুষ দেখে ওখান থেকে পানির তল দিয়ে উঠে, মানুষ অনেক বলে যে পানির তলেও জিনেদের বাড়ি ঘর আছে এগুলো বলে। তো মাঝি বললো আর কি, তো উনি তো শুনছে মুমতাজ সাহেব, তার এইসব অনেক শোনায়, এই ধরনের ব্যাপার স্যাপার অনেক শোনা তাদের গ্রামে, অনেক শুনছেন তিনি। যাই হোক, তারপর চলতে চলতে চলে আসেন বাড়িতে, এবং এসে তিনি বাড়িতে এই তো চলে আসছেন, সবাইকে বলছেন ঘটনা। আর আহসান আলী সাহেবের মামা ছিলেন তার বন্ধু, তো এই তো তিনি শুনছিলেন এবং এই ঘটনা আহসান আলী তার মামার কাছে শুনলেন। এই ছিল আহসান আলীর শেয়ার করা ঘটনা, আশা করি আপনাদের ভালো লেগেছে, আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে, আমি এরকম নদীর ঘটনা শুনতে বেশ পছন্দ করি, আমার কাছে বেশ লাগে। আপনাদের কাছে যদি থাকে অবশ্যই পাঠিয়ে দেবেন, আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuturi@gmail.com, which is odbhuturi@gmail.com। আপনাদের কাছে যদি সেরকম কোন ঘটনা থাকে যেটা আপনি নিজে এক্সপিরিয়েন্স করেছেন, বা আপনার পরিচিত জন কেউ এক্সপিরিয়েন্স করেছেন, বা আপনি শুনেছেন গ্রামে কারো কাছে, বা আপনাদের এলাকার কোন ঘটনা শুনেছেন, কোন লেজেন্ড আছে, সেটা আমাদের কাছে পাঠিয়ে দিন, যদি মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। তো এখন আর কথা না বাড়িয়ে চলে যাব পরবর্তী ঘটনায়, ফিরে আসবো কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম আপনাদের মাঝে, নিয়ে এলাম অদ্ভুতের তৃতীয় ঘটনা। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করছেন সোহেল আহমেদ ঢাকার ধানমন্ডি থেকে। সোহেল তার শোনা একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, শোনা মানে তার খুব কাছের মানুষের কাছ থেকে শোনা, আর যার সাথে ঘটেছিল তাকে সোহেল বেশ ভালোভাবে চেনে। তো সেই ঘটনাটি তিনি শেয়ার করেছেন, তিনি আমাকে অনুরোধ করেছেন আমি আমার মতো করে যেন শেয়ার করি। তো আমি চলে যাচ্ছি সোহেলের ঘটনায়। এটি নব্বই দশকের শেষের দিকের ঘটনা। সোহেলরা ট্যানারি ব্যবসা করত, তাদের ট্যানারি ব্যবসা ছিল, এবং জিকাতলার একদম ভিতরে ওদিকে তাদের ট্যানারি ছিল। তো হঠাৎ তাদের যে পার্সোনাল যে অ্যাসিস্ট্যান্ট ছেলেটা ছিল, সোহেলের বাবার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সোহেলও মাঝে মাঝে ওখানে বসত, প্রায় বসত। তো যাই হোক, সেই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছেলেটা কাজ ছেড়ে চলে যায়, তার সাথে একটু সমস্যা হয়, ছেড়ে দেয়। তো এই ছেড়ে দেওয়ার কারণে সোহেলের একটু সমস্যা হয়ে যায়, কারণ তাদের যত ছোটখাটো কাজ ইম্পর্টেন্ট মানে বিভিন্ন কাজে পাঠাতো আর কি ছেলেটাকে, তো এরকম কেউ না থাকে তো খুব সমস্যা হয়ে যাচ্ছিল, সোহেলের নিজের যেতে হচ্ছিল এবং এগুলো দেখতে পাচ্ছিল না। তো সোহেলের চাচা সোহেলকে একটা ছেলে এনে দেয়, তার বন্ধুর ভাইগনা, মানে সোহেলের চাচার বন্ধুর ভাইগনা, তার নাম মীর। তো মীরকে এনে দেয়, ছেলেটা বেশ ভালো সন্তুষ্ট, এবং সোহেল তাকে বুঝায় বিভিন্ন কাজ টাজ শেখানোর চেষ্টা করে, তো সে শিখছিল। তো সারাদিন এরকম চলে গেল, টুকিটাকি কাজ করেছে, মানে তাকে পাঠাইলো এটা নিয়ে আসতে, ওদিকে এটা করতে, মানে নিয়ে যেয়ে চিনাচ্ছে, তো করতেছে সে। তো সারাদিন এগুলো করার পরে তো বলল যে, মীরকে বলল কি তুমি কি পারবা মনে হয়? তো বলল যে হ্যাঁ স্যার পারবো, কোনো অসুবিধা নেই, তবে আপনার চাচা বলছিল আমাকে বাসা ই করে দিবে আর কি, একটা নিয়ে দিবে এখানে। তো বলে আচ্ছা, তো যাও চাচার কাছে যাও, বলে সেই মীর চলে যায় ওখান থেকে ওই দিন সন্ধ্যায়। তো পরদিন আবার হাজির মীর, তো তাকে জিজ্ঞেস করে সোহেল যে কি বাসা নিছো, বলে যে হ্যাঁ। কোথায় বলে? ওই মানে একটা জায়গার কথা বলে, ওখান থেকেই। ওখানে মানে একটু জায়গাটা একটু বেশ মানে পুরনো, অনেক বাড়ি ঘর অনেক পুরনো, ওই জায়গায় একটা জায়গার কথা বলে যে ওই জায়গায় বাসা নিয়ে দিছে। তো সোহেল বললো যে তোমার তো এখান থেকে যেতে যেতে রাত হয়ে যাবে ভাই, প্রায় 10-11টা বাজবে, তুমি কি পৌঁছাতে পারবা রাত্রেবেলা ওখানে? বলে হ্যাঁ স্যার পারবো, অসুবিধা নেই। তো বলে আচ্ছা ঠিক আছে, তো তুমি মোটামুটি রাস্তাঘাট চিনছো তো? বলে যে হ্যাঁ। তোমার নিয়ে আসছে কে আজকে? আপনার চাচাই এনে দিছে এখানে, তার চাচাই তাকে ওই বাসা টাসা দিয়ে সব ঠিকঠাক করে দিয়ে গেছে। তো সোহেল বলে ঠিক আছে, যাই হোক তাই কাজ টাজ বুঝায় ওই দিন সে থাকে অনেকক্ষণ, এবং রাতের বেলা সোহেল তাকে দিয়ে আসে ওই জায়গায়, মানে সে বাসায় যাচ্ছিল মোটরসাইকেলে করে দিয়ে আসে তার সেই যেখানে থাকে তার কাছাকাছি জায়গায়। তো সোহেল জানে যে জায়গাটা একটু পুরনো, বিল্ডিং টিল্ডিং অনেক অন্যরকম আর কি, মানে একটু সস্তায় ঘরটর পাওয়া যায়। তো ওখানে দিয়ে আসে সোহেল, দিয়ে এসে সোহেল চলে আসে। এখন দ্বিতীয় দিন মীর আসে, সে কাজ করে এবং রাতের বেলা নিজের মতো চলে যায়। সোহেলও তাকে ওইভাবে বিদায় দেয় রাতের বেলা, সে যখন নাকি তার অফিস বন্ধ বন্ধ করে বেরোচ্ছে, ওই ইয়ো মীরও চলে যায় আর কি। আর তৃতীয় দিন মীর আর কাজে আসে না। তো সোহেলের কাছে এটা একটু মানে ই লাগছে যে ছেলেটা দুইদিন কাজে আসলো, আজকে আসলো না। আর তখনকার সময় তো এমন না যে কারো মোবাইল নাম্বার আছে কল দেওয়া যায়। তো সে চিন্তা করে যে কি ব্যাপার, কি হলো ছেলেটার? তো সে তো বাইরে যাবে, তার কাজ আছে, ব্যাংকে যেতে হবে। তো সে তাদের ট্যানের একটা ছেলেকে ডেকে বলে যে মীর যদি আসে, ওরে কই সমক ব্যাংকে আসি আমি, ওই এলাকারই আর কি, ওখানে চলে যেতে, আর এই তো বলে সে তার মতো চলে যায়। তো তার কাজটা শেষ করে সে যখন ফেরত আসে তখন অলরেডি প্রায় দুপুর হয়ে গেছে, দেখে যে ওই ছেলে আর আসে নাই, মীর আসে নাই। তো তখন সে ভাবলো সোহেল যে হইতে পারে যে ছেলেটা হয়তো এই কাজ ভাল লাগে নাই বা করতে চাচ্ছে না বা কোনো সমস্যা আছে। তো সে আর ওইটা চিন্তা না করে তার নিজের অফিসে যে বসে, আর সে ওই চিন্তা ভাবনা করে যে অন্য একটা ছেলে রাখতে হবে এসেই। তো এরপর তো সারাদিন বিভিন্ন কাজে ডুবেছিল, যে টুকিটাকি কাজ ছিল নিজে করছে, তার ওই ট্যানারে একটা ছেলেকে দিয়ে করাইছে এনে। তো এরকম করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, ওই তো আর আসে নাই। তো তার চাচা আসলো সন্ধ্যার পরে, এমনি ঘুরতে ঘুরতে আসছে, এসে তার সাথে বলতেছে কি অবস্থা কি, তো ছেলেটা কেমন কাম করতেছে, কথা কথা বলতেছে আর কি, যে ওই পোলাটা সিও কেমন কাম করতেছে। সোহেল বলে পোলাটা তো আহে নেই আজকে। কাহে নেই? না, কি হলো, কি আশ্চর্য, ওরে তো আমি বাসা টাসা নিয়ে দিলাম, ও তো বেশ খুশি, ওম করে বেশ ভালো লাগছে ওর, কইল তো হ্যাঁ কিন্তু কাজে তাহে নেই আজকে। আচ্ছা ঠিক আছে, দেখি ওরে খুঁজুম নে, আমি বাসা তো আমি দিছি, দেহুম নে খুঁজুম নে, বলে চাচা চলে যায়। তো ওই দিন রাত্রেবেলা সোহেল তার মতো অফিস থেকে বাসা যায়। পরদিন সে আসছে, দেখে ওই ছেলে নাই, ওই মিত তো আসেই নেই। সে ধরে নিছে ছেলে কাজ করবে না। তো দেখা গেল যে সকালের একটু পরে তার চাচা আসছে, যখন মানে তার ব্যাংকে যাওয়ার সময়, ওই কাজ করার সময়। তো চাচা এসে বলতো স্যার ইয়ে তো খবর তো খারাপ, কি কই পোলারে দিয়েছিলাম না, ওর তো বিশাল সমস্যা হয়েছে, ওর তো বুঝে ধরছে। তো বলে মানে? তো বললো যে ওই এরকম এরকম ঘটনা বলবে আর কি। তখন সোহেল বললো যে আচ্ছা ঠিক আছে, আয়েশা শুনতেছি আপনার কাছ থেকে কথা। তো সোহেল যে তার কাজ সেরে ব্যাংক থেকে এসে পরে দেখা যায় চাচা তখনও বসে আছে, চা সিঙ্গাড়া খাচ্ছে। তো তখন তার চাচা তাকে ঘটনাটা বলল যে কি ঘটছে। বলল যে ওই দিন রাতে, মানে দ্বিতীয় দিন তো আর সোহেল তাকে নামায় দেয়নি, সে নিজে নিজে গেছে। তো আমির ওখান থেকে বেরোইছে, বেরোয় তার মতো বাসার দিকে রওনা দিছে। হেঁটে যাচ্ছে, ওখানকার গলিগুলা খুব ন্যারো, আর মানে ওইখানে ট্যানারি এলাকাটা এমনি একদম ন্যারো, এবং অন্ধকার থাকতো রাতের বেলা, আর কেমন একটা স্মেল হয়ে থাকতো, মানে জায়গাটা কেমন জানি এমনি একটু নোংরা ছিল ওই সময়। তো ওখান থেকে নাকি মীর হেঁটে হেঁটে যাচ্ছিল। তো যেতে যেতে তার যে বাসার যে রাস্তা ওইটাতে পড়লো, ওই রাস্তায় টুকিটাকি রিক্সা টিক্সা ছিল তখনও, রাত তখন প্রায় 11:30-11:15 বাজে। তো ওখান থেকে যেতে যেতে একেবারে সে যখন নাকি যেই গলিতে থাকে ওইখান দিয়ে ঢুকলো, ওইটা একটা পুরনো গলি, মানে অনেক পুরনো, এবং ওই গলি দিয়ে সোজা গেলে রাস্তার দুই পাশে বাড়ি, এবং বাড়িগুলো বেশ পুরনো ছিল। যেই বাড়িটা ওকে নিয়ে দিছিল মীরকে সোহেলের চাচা, সেটা ছিল একটা পুরনো বাড়ি, এবং ওই বাড়ির সামনের ফ্রন্টের এন্ট্রান্সও ঠিক মতো নাই, মানে একটা এরকম লোহার গেটের মতো আছে, তার লোহাটা খসে গেছে, এরকম বেড়া দিয়ে আটকায় রাখা। ওই যাই হোক, ওইখানে ওখান থেকে ঢুকে নিচতলায় ছিল সেই বাসার একটা রুম, যে জায়গা ওকে দিছিল, তো ও ওখানে যাবে আর কি বাসা। তো গলিতে ঢুকছে, গলির দুই পাশে তো মানে একদম পুরানো পুরানো বাড়ি, গাছপালা একদম ছেয়ে আছে রাতের বেলা, ছাদের আলো পড়ছে রাস্তার মধ্যে, ওই গাছপালার ফাঁক ফোকর দিয়ে যে যতটুকু আলো পড়ছে রাস্তার মধ্যে অতটুকু, মানে একটা মনে হচ্ছে যে একটা সুন্দর নকশা কাটা ছাদের আলোর নকশা। তো মীরের কাছে একটু ভয় লাগছে ওখানে ঢুকে ওই গলিতেই, কেমন জানি একটা মানে অবস্থা, এই রাত 11:30-12টার দিকেই কেমন জানি একদম মানে নিঝুম হয়ে গেছে। সে ওই যে পিছনের যে রাস্তাটা ছেড়ে আসছে ওই রাস্তাটা এর থেকে অনেক ব্যস্ত ছিল। তো তার রাস্তাটা তো সোজা হেঁটে যাবে সে দুই পাশে এরকম বাড়িঘর, ডান পাশে একটা পুরনো বাড়ি আছে, ওইটার বাউন্ডারি দেওয়া, মাঝখানে এরকম কাঁঠাল গাছ উঠে আছে, বেশ পুরনো একটা কাঁঠাল গাছ, আর ওইখান থেকে আলোগুলো এসে ইসে পড়ছে, মানে রাস্তায় পড়ছে, আর একটা উঁচু বাউন্ডারি ওই পাশে, বেশ উঁচু বাউন্ডারি। তো এখান থেকে দেখতেছে মীর হেঁটে হেঁটে যাচ্ছে, তার কেন জানি একটু ভয় লাগছে। সে কিন্তু গ্রামের ছেলে, গ্রামে থাকে, কিন্তু কেন জানি এই পরিবেশটা তার কাছে খুব ভয় লাগতেছে। আর কেমন একটা বাজে, শেষ মাথায় একটা ল্যাম্পপোস্ট ছিল, ওইটা পিটপিট করে দুইবার জ্বলে নিভে গেল। এটাতে মীরের কাছে একটু অস্বস্তি লাগছে, কারণ গ্রামের ছেলে, সে অনেক কথা শুনে, গ্রামে এরকম ভূত প্রেতের অনেক কথা প্রচলিত আছে যে এরকম বাতি নিভে যায় ইত্যাদি ইত্যাদি। তার কাছে মানে ভয় লাগছে, সে কি এটা? খেয়াল করে দেখতেছে একটা সাদা রঙের এরকম মনে হচ্ছে শাড়ি পরা, মানে শাড়ি পরা কারণ বোঝা যাচ্ছে যে উপর থেকে নিচ পর্যন্ত সাদা, বুঝবে শাড়ি পরা কোনো কেউ ওখানে নড়াচড়া করতেছে বা কিছু একটা ঘাটতেছে এই জায়গায়। তো মীর যখন আরেকটু সামনে এগিয়েছে তখন দেখলো যে ওখান থেকে ফট করে ঘুরলো, ঘুরে রাস্তার মধ্যে চলে আসলো, হেঁটে ওইখান থেকে সরে রাস্তার মাঝখানে চলে আসছে। ওই মানে মহিলা যখন রাস্তার মাঝখানে আসছে তখন রাস্তার সোজা কথা, তো সে দেখলো যে ওই মহিলা রাস্তার মাঝখানে আর ওই ল্যাম্পপোস্টাল বাতিটা নিভে গেল, শুধুমাত্র চাঁদের আলো পড়তেছে রাস্তার মধ্যে। আর এইটার মধ্যে দেখা যাচ্ছে সাদা শাড়ি পরা একটা মহিলা, তার চুল অনেক লম্বা, এই চুল প্রায় মাটি ছোঁয়ে এরকম একটা, এবং সে হেঁটে হেঁটে যাচ্ছে, শুধু ছাড়া চুল, আবার চুলটা ছাড়া পিছন দিকে, সে হেঁটে হেঁটে সামনে যাচ্ছে। তো মীর চিন্তা করলো যে আমি হাঁটার গতি একটু কমাই, এই মহিলা যেখানে যাওয়ার জায়গা আমি ঢুকে যাই, এটা ভূত প্রেত না হলেও কোনো মহিলা যদি হয় আমি কি কি করবো, জোরে জোরে দোয়া পড়লে তো আবার এটা খারাপ, এই চিন্তা করলো। চিন্তা করে সে আস্তে আস্তে হাঁটতেছে, সে এখান থেকে বুঝতে পারতেছে যে সে তার বাসা, যে বাসায় সে থাকে ওই বাসাটাই যে সামনে যে হাতের বায়ে, সে বুঝতে পারতেছে সে ঢুকে যাবে, এই চিন্তা করেই সে যাচ্ছে। তো মীর আরেকটু সামনে যে অবাক হয়ে দেখলো যে ওই মহিলা ও তাদের সে যে বাসায় যাবে ওই বাসার গেটের কাছে যে ঘুরলো, ফট করে বায়ে ঘুরলো, ঘুরে হেঁটে ওই দরজা দিয়ে ঢুকে গেল মীরদের বাসার যে দরজা, দরজাটা এরকম যে বললাম যে ভাঙা চোরা একটা বেড়া দিয়ে এরকম লাগানো হালকা মতো, দেখলো যে মহিলা আস্তে করে দরজা ঠেলা দিয়ে ঢুকে গেল ভিতরে। তো মীর চিন্তা করলো আরে আমি যে বাসায় থাকি এই বাসায় ঢুকলো এটা কেমন কথা, তার কাছে বেশ ভয় লাগছে যে এই বাসায় ঢুকছে মানে কেমন কথা এটা, আর সে তো থাকে নিচতলায়। তখন মীর ভাবতেছে যে আচ্ছা আমি তো নিচতলায় থাকি, মহিলা ঢুকছে এমনও তো হইতে পারে বিল্ডিং এর কোথাও থাকে, এরা হয়তো মহল্লারই মানুষ বা এলাকারই মানুষ, হয়তো এখানে আসছিল কোনো কাজে। কিন্তু মাথায় তার মানে কাজ করতেছে না, এখন প্রায় রাত বারোটার মতো কাছাকাছি বাদে, এই সময় এই মহিলা এরকম নেমে এসে ওই বাউন্ডারি দেয়ালের কাছে জায়গাটা মানে ময়লা হয়নি, কি ঘাটতেছিল মানে এটা তার মনে হলো কি ঘাটতেছিল ওইখানে। তো যাই হোক, মীর আস্তে আস্তে বাসার কাছে যায়, এখন মনটা হচ্ছে দোদুল্যমান, ওখানে কিন্তু ল্যাম্পপোস্ট নাই, পুরো অন্ধকার, বাসার সামনেটা চাঁদের আলো যতটুকু পড়ছে এরকম, আর বাসাটার দিক তাকাইলে তার বুকের মধ্যে খাঁ খাঁ করতেছে। তিনতলা একটা বাসা, পুরনো আমলে তিনতলা বাসা, মানে অনেক পুরনো, এটা মনে হয় হয়তো দেখা যায় যে ফিফটিজে বা এরকম করা এরকম সময় একটা বিল্ডিং, পুরানো, মানে ভয় পায়, তার ভয় লাগতেছে দেখে ওখানে। এবং তাদের বাসার সামনে গাছ আছে কয়েকটা, অন্ধকার, এখান থেকে রাস্তার থেকে দাঁড়ায় দেখতেছে ভিতরে ঢোকার রাস্তাটা পুরো অন্ধকার, সিঁড়িঘর যেদিকে গেছে। তো অনেক সাহস সঞ্চয় করে মীর নাকি আস্তে করে দরজাটা ঠেলা দিয়ে ঢুকে ভিতরে, ঢুকে হেঁটে হেঁটে একদম বাসার সামনে আসে। এখন তার মূল বিল্ডিং এ ঢুকতেই ভয় লাগতেছে, মানে তার যে রুমটা বা ফ্ল্যাটটা যে নিচে সেটা তো হেঁটে সিঁড়িঘর দিয়ে ঢুকতে হবে, বা দিকে হলে সিঁড়িঘরের ওই যে মিটার টিটার রাখে ওগুলা ইলেকট্রিকের মিটার টিটার, আর ডান দিকে সিঁড়ি এবং সিমেন্টের সিঁড়ি, বেশ মানে একটা মানে বোটকা গন্ধ, সোদা গন্ধ আসতেছে যেহেতু পুরানো ওইগুলা। যাই হোক, তারপরও সে চিন্তা করতে করতে আস্তে আস্তে সিঁড়িতে উঠে, উঠে সে ওই তার দরজার সামনে যে দাঁড়ায়, আর বাতি নাই কিন্তু এখানে, তো সে মানে ওখানে ডান পাশে তাকায় দেখছে যে তার যে সামনে ঘরের সামনে বাতিও জ্বলে না, মানে ওটাতে কোনো লাইট লাগানো নাই, বাল্ব লাগানো নাই। তো সে আন্দাজে মানে ওই বাইরের আলো একটু চোখে পড়াতে হালকা চোখে শুয়ে আসে, আন্দাজে পকেট থেকে চাবিটা বের করে তালা মেরে দিয়ে গেছিল দিনের বেলা, একটা গ্লোব তালা, তো চাবি আন্দাজে বের করে ঢুকায় তালাটা খুললো, কটাস করে তালা খুলছে, তো সে তার ওই ঘরের দরজা খুললো, ক্যাঁচ করে শব্দ করে দরজা খুলছে। দরজা খোলার পরে ঘরের মধ্যেও কেমন একটা বোটকা গন্ধ, তো ওইখানে একটা চৌকি ছিল, ওই চৌকিটা নাকি আগে মানে যারা যে ছিল মানে এখানে বা যে ভাড়া দিতেছে সেই রাখছিল, তো ওই ইসের চাচা, সোহেলের চাচা আবার রিকোয়েস্ট করে বসে চৌকিটা রাখতে ছিল, একটা নতুন আসছে এর জন্য। তো সে ঘরে ঢুকে বুঝতে পারতেছে যে অন্ধকারের মধ্যে, ঘরের মধ্যে জানলার মধ্যে কোনো পর্দা নাই, যেহেতু সে তো একটা ব্যাচেলার ছেলে নতুন আসছে একদম, সে কি করবে। তো ওই জানালা হচ্ছে কাঠের জানালা, উপরে একটু কাঁচ দেওয়া, সেটার ফাঁক দিয়ে হালকা আলো এসে পড়তেছে এখানে, সে বুঝতে পারছে এখানে চৌকিটা আছে, আর ওই পাশে একটা টেবিল আছে, সেটাও সে জানে যে একটা টেবিল আছে। তো সে ওই দরজা খোলা রেখেই হাত লাগাতে শুরু করলো সুইচ ডান দিকে, মানে লাইট জ্বলবে আর কি। তো হাতে সুইচ লাগছে, ওই যে ছোট ছোট নবের মতো সুইচগুলো ছিল তখন, তো এরকম কয়েকটা টক 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 করে মারলো, কোনোটা বাতি জ্বলতেছে না। তো সে বুঝলো যে এখানে হয়তো ওই বাল্ব হয়তো কেটে গেছে বা বাল্ব নাই, আর তার তখন মনে পড়লো যে আরে আমিও তো দিনের বেলা চিন্তা করিনি এখানে বাল্ব লাগাইতে হবে, দেখছি একটা লাইট ঝুলে মানে লাগানো আছে, মনে করছে জ্বলে। তো সে নিজের নিজে মানে বিষদগার করলো আর কি, ঢুকে যাচ্ছে চিন্তা করতেছে যে লাইট তো জ্বলে না, তো দরজা খোলা রেখে সে চিন্তা করলো যে আমি রান্নাঘরে যাই, রান্নাঘরে যেয়ে যদি ওই ড্রয়ার টয়ের মধ্যে মোম টম থাকে জ্বালাই, আর নিজেকে নিজে বিষদগার করতেছে যে আমি কেন দিনের বেলা এখানে বাল্বগুলো চেক করি নাই, একটা মোম কিনি নাই, এগুলো তো আমার দরকার। এই চিন্তা করতে সে রান্নাঘরের দিকে হাঁটলো, মানে তার এখান থেকে হেঁটে ডানে গেলেই হলো তার ঘরের সাথে লাগোয়া হলো রান্নাঘর, এই পাশে একটা দরজা, ওইটাতে একটা বাথরুম আছে, মানে এরকম একটা ছোট্ট করিডোরের মতো ওখানে একটা বাথরুম। তো সে হেঁটে যখন রান্নাঘরের দিকে গেছে, রান্নাঘরের মধ্যে থেকে মনে হচ্ছে আলো আসতেছে, মানে মনে হচ্ছে একটা আলো এরকম কাপা 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 আলো বেরিতেছে, তো একটু ভয় পাইছে, মানে মিরের কাছে ভয় লাগছে যে রান্নাঘর থেকে আলো আসে কেন। আর রান্নাঘরের পাশেই যে ছোট্ট হাঁটার জায়গার পাশে যে তাদের যে বাথরুম, মানে ওইখানেই বাথরুম আর গোসলখানা, ওইখান থেকে মনে হচ্ছে যে পানির শব্দ আসতেছে, মানে কেউ কল ছেলে পা ধুলে যেরকম শব্দ আসে ওরকম। তো মীরের কাছে বেশ ভয় লাগছে, ঘরটা তো একে অন্ধকার, রান্নাঘর থেকে একটা আলো আসতেছে কেমন কাপা কাপা আলো কেমন, আর এখানে পানি দিয়ে কেমন পা ধুলে যেরকম কলের মধ্যে যেরকম ছাড়লে কল বন্ধ করলে যেরকম শব্দ আসে সেরকম ফস ফস করে পানির শব্দ আসতেছে। চিন্তা করলো ঘটনা কি, কেউ আসে নাকি এখানে, তালা মেরে তো গেছি আর এখানে রান্নাঘর থেকে আলো আসে কেন। তো সেইটা ভাবতে ভাবতেই মীর চলে গেছে রান্নাঘরের দরজার সামনে। রান্নাঘরের দরজার সামনে যখন গেছে তখন ভিতর থেকে একটা হিট লাগতেছে তার, হিটের মধ্যে সে ঢুকে গেল ভিতরে, ভিতরে দেখে দেখতেছে যে চুলা দুইটা জ্বলতেছে, মানে ওখানে গ্যাসের চুলা ছিল, গ্যাসের চুলা জ্বলতেছে, তো বেশ গরম, এবং গ্যাসের চুলার আগুনের গরম লাগতেছে গায়ের পাশে, এবং তার ওই গ্যাসের চুলার পাশে একটা জানলা আছে, ওই জানলার একটা পাট খোলা এই পাশে, মানে একটা পাট খুলে আছে। তো মীর অবাক হয়েছে, ভয়ও পাইছে যে এই চুলা জ্বলছে কেমনে আর এই পাট খোলা কেন জানলার। তো সে চিন্তা করতেছে এমন কি হলো যে এখানে কেউ জানলা দিয়ে এই গ্যাসের চুলা, যেহেতু জানলার পাশে, এমনও তো হতে পারে যে কেউ গ্যাস অন করে চুলাটা জ্বালাইছে। এগুলো সে মানে একটা ন্যাশনাল এক্সপ্লেনেশন চিন্তা করতেছে, করতে করতে সে দেখলো যে ওইটার পাশেই গ্যাসের চুলার পাশেই ওখানে ম্যাচেরই রাখা বাক্স রাখা আছে। তো চিন্তা করলো এই ম্যাচ দিয়েই মনে হয় কেউ জ্বালাই দিছে আগুনটা, এই আগুনটা মনে হয় এখন চলতেছে। তো সে চিন্তা করতেছিল চুলাটা নিভাই দিবে তাড়াতাড়ি, তার কাছে অস্বস্তি লাগতেছিল। তো সে তাড়াতাড়ি এই চুলার আলোতেই তাকায় দেখলো যে সুইচ বোর্ডের দিকে, মানে তাড়াতাড়ি সুইচ অন করলো, মনে করলো বাতি জ্বলবে, দেখে যে না রান্নাঘরেও বাতি জ্বলে না, রান্নাঘরেও বাতিও জ্বলে না, বাল্ব জ্বলতেছে কিন্তু বাতি জ্বলে না। তো সে নিজের মনে মনে মানে তীব্রভাবে বিষদগার করলো নিজের কাছে যে এইখানে মানে এইখানেও বাতি নাই, রুমে নাই, আমি নিজেও এগুলা খেয়াল করি নাই, এখানে আমি অন্ধকারে থাকবো কেমনে। এই চুলাটা যে নিভায় নাই সে বললো যে মানে ভালো হয়েছে। তো সে যে ওই ম্যাচের দিকে হাত বাড়াইলো, দেখলো যে ম্যাচের যে ওই বাক্সটা ওইটার মধ্যে কোনো কাঠি নাই, শুধু খোসাটা পড়ে আছে। তো যাই হোক চুলা সে নিভায় নাই, সে চিন্তা করলো যে ঘটনা কি, এদিক ওদিক হাতায় তাকায় দেখলো যে কিছু মধ্যে কিছুই নেই আসলে, মানে তার কোনো প্লেট ট্লেট কিচ্ছু নেই, মানে একটা খালি রান্নাঘর, ওখানে মোম থাকারও প্রশ্ন আসে না। তো সে মনে মনে খুব আপসেট হয়ে গেল, চিন্তা করলো যে আমি যদি রাত্রে ঘুমাইতে হয় কেমনে ঘুমাবো, আমি তো খাইও নাই। যাই হোক চিন্তা করলো আজকে না খেয়ে ঘুমাইলাম, কি আর করার, কিন্তু ওই যে পানি ছাড়তেছে এইটাও একটা ভয় লাগতেছে তার। তো যাই হোক সে মানে বেশ ভয় পাইছে, মীর কিন্তু মনে মনে একদম ধমে গেছে। তো সে তখন চিন্তা করলো চুলাটা পড়েনি ভাই, চিন্তা করে সে রান্নাঘর থেকে ঘুরছে, মানে বেরোয় চুলার ওখান থেকে ঘুরে আসছে, এসে রুমে ঢুকছে, রুমে একটা পা দিছে, পা দিয়ে তার বুকের মধ্যে ধক করে উঠছে। সে দেখতেছে ওই যে দরজাটা খোলা রাখছিল, যে বাইরে যে রাতের আলো আসতেছে সেটা ওই চৌকির উপরে সে হালকা পড়তেছে, যে দরজা খোলা, চৌকির মধ্যে মনে হইতেছে কি একজন বসা, একটা অবয়ব সে বুঝতে পারছে পুরা, এবং সে ফিল করতেছে একটা মানুষ বসা ওইখানে, এবং মানুষটার গায়ে যে সাদা কাপড় পরা সেইটা পুরা বুঝছে, পুরা মানে পুরা একটা মানুষের অবয়ব, সাদা একটা শাড়ি পরা সেটা বুঝতেছে ওইখানে, ওখানে বসে আছে ওই চৌকির উপরে, এবং অন্ধকারের মধ্যে শুধু অবয়বটা দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, চৌকির পিছে যে জানলা ওইটার মধ্যে কাঠের আলো হালকা এসে পড়ছে পিছন থেকে, এই জন্য বোঝা যাচ্ছে মাথাটা বোঝা যাচ্ছে, মানে কোন কালতে চুলের মাথা এরকম। তো ভয়ে মীর জমে গেছে, মীর মানে এক পাদে সামনে যাবে সে উপায়ও নাই। মীর দেখলো যে চৌকিতে যে বসা সে পাটা এরকম সামনে আনলো, এমনি করে সামনে আনছে, তা পাটা একটু আলোতে বেরিয়েছে, সে দেখলো যে পাটা পিছন দিকে ঘোরানো উল্টা, এবং হাত দিয়ে তাকে এইভাবে দেখাইলো দরজার দিকে, এরকম করে হাত দিয়ে দরজার দিকে তাকায় এরকম করছে, মানে দরজার দিকে তাকে দেখাইতেছে এরকম বেরোয় যাওয়ার জন্য, কোনো শব্দ নাই। মীর মানে একদম মানে ভয়ে কাঠের মতো জমে গেছে, সেখন নড়বে কিনা ভাবতেছে, পর মুহূর্তে চিন্তা করলো যে এখানে দাঁড়ানো সম্ভবই না, মানে এত ভয় পেয়েছে, এক লাফ দিছে দরজার দিকে, সে ওখান থেকে মানে একদম স্ট্রেট লাফ দিছে। লাফ দিয়ে সামনে এসে পড়ে দরজা দিয়ে বেরোয় যেতে গেছে। বেরোয় যেতে যে তার পা আটকায় গেছে হচ্ছে দরজার যে উঁচু জায়গাটা, ওই জায়গায় সে একদম ড্রিম করে যে পড়ছে ওইখানকার ফ্লোরের মধ্যে। তার মাথাটা ঠুকে গেছে এবং তার কাছে মনে হলো যে সে বেহুশ হওয়ার আগে সে বেহুশ হয়ে গেছিল যে তার ঘাটটাকেও চেপে ধরে তাকে ছুড়ে এরকম সামনের দিকে ফেলছে। তো মীরের যখন হুশ ফিরছে তখন দেখছে যে কয়েকজন মানুষ তার দিকে ঝুঁকে আছে এবং তাকে বলতেছে কি হয়েছে। কয়েকজন মুসল্লি টাইপের, সে চোখ মানে তার চোখটা তখন ঝাপসা ঝাপসা, সে মানে তাকায় বুঝতেছে না, দেখতেছে কয়েকজন মুসল্লি টাইপের মানুষ মাথায় টুপি আছে এবং যাচ্ছে এবং দূরে মসজিদের আজানের শেষ শব্দ শুনতেছে। তার মানে বুঝছে যে এই মানুষগুলা নামাজ পড়তে যেতেছে মসজিদে, তাকে দেখে থামছে, মানে এর মধ্যে রাতের এতটা সময় পার হয়ে গেছে। তারা বিভিন্ন কথা জিজ্ঞেস করতেছে, তো সে উত্তর দিতে তাদের মধ্যে একজন বলল আচ্ছা ছেলেটাকে আমি নিয়ে যাই আমার বাসায় নিয়ে যাই, কি করতে কি ব্যাপার। তো ওই সাথে আরেকজন হেল্প করলো, নিয়ে দেখলো যে যেখানে সে পড়েছিল সে ওই যে বাসাটার মধ্যে থাকার কথা সেই বাসারই গেটের সামনে, মানে সে পড়ছে কিন্তু বাড়ি গেছে ওই দরজার বাইরে, সে পড়ে আসে একদম গেটের বাইরে যায় মাথা দিয়ে, এর জন্যই তারা মানুষ দেখছে। তো ওই লোক আর আরেকজন তার পাশের বাসায় তাকে নিয়ে গেল, নিয়ে যায় বললো যে কি অবস্থা কি ব্যাপার তোমার নাম কি। তো সে বলতেছে আমার নাম মীর, এরকম এরকম। তার মাথায় তাড়াতাড়ি তারা ওই যে পানি টানি দিয়ে পট্টি দিতেছে, বলতেছে যে আমি এই যে পাশের বাসা আমাকে রাখছিল সে ওই যে সোহেলের চাচার কথা বলল যে অমুক চাচা আমাকে এখানে বাসা ভাড়া দিয়ে গেছিল, মানে এই বাসা ভাড়া নিয়ে দিছে, আমি এখানে উঠছিলাম চাকরি পাইছি কিন্তু রাতের বেলা আমি ভয় পাইছি এখানে আসার পর এরকম আমার জানি কে এরকম করে ধাক্কা দিয়ে এখানে ফেলাই দিছে। তো তারা মুখ চাওয়াচাই করলো পাশের বাসা, তারা তো বললো যে এই বাড়িতে তো সমস্যা আছে, উনি এই বাসা কেন নিয়ে দিছে, বাসাতে এমনি সমস্যা এই জায়গায়। এগুলো বললো যাই হোক নিজেরা নিজেরা আলাপ করলো, তারা বললো ভাই ভাই তুমি শুয়ে থাকো চিন্তা করো না, ওই লোক বললো তুমি মানে টেনশন করো না। তো এর মধ্যে নাকি মীর মানে একদম মানে তার ঘোরে হারায় গেছে, আবল তাবল বকতেছে, স্বপ্নে উল্টাপাল্টা দেখতেছিল আর তার জ্বর আসছিল, হাই ফিভার রান করতেছিল, সে ঠিক মতো কাউকে চিনতে পারতেছে না। যে বাসায় তাকে রাখছিল তারাও বেশ ভয়ে ভয়ে ছিল যে কি অবস্থায় ছেলের কি হয় কে জানে। এখন মানুষ সবাইকে যে ফট করে হাসপাতালে নিয়ে যাবে সেই অবস্থাও না। তো এর মাঝে ওই যে সোহেলের চাচা যখন খুঁজতে গেছে তাকে ওই মীরকে যে কি ব্যাপারে ছেলেটা আসলো না, তো ওই বাসা দেখছে যে খালি, বাসার মধ্যে এরকম খোলা, এই সেইতে সে চিন্তা করছে বাসা যে ভাড়া দিছে তার উপর তালা থাকে তার সাথে কথা বলবে। তো এই সময় পাশের বাসার মানুষটা আবার বসেছিল মানে খুঁজতেছিল যে এই ছেলের গার্ডিয়ান কাউকে পায় নাকি, তখন তাকে পাইছে যে ডাক দিছে যে আসেন ভাই এদিকে আসেন, বললো যে এই ছেলেটা কি আপনি, আপনি কি তার গার্ডিয়ান, বলে যে আমি গার্ডিয়ান মানে আমার বন্ধুর ভাইগনা আর কি, বলে যে এই ছেলে তো এখানে ভাড়া ছিল এরকম সমস্যা আমরা ভোরবেলা পাইছি তার এই ঘটনা। তো তাড়াতাড়ি সোহেলের চাচা যায় যে দেখে যে এই অবস্থা, তো তখন তিনি তাড়াতাড়ি ওকে নিয়ে ওইখানকার যে মেডিকেল আছে হাসপাতাল আছে ওখানে নিয়ে যায়। তো তিনি মীরকে ওখানে ভর্তি করায় দিয়ে পরে সোহেলকে এসে এগুলো বলতেছেন যে এই ঘটনা। তো সোহেল শুনে বলতেছিল যে আসলে আপনি তো এখন আর ওকে কাজে লাগাইতে পারবেন না যেহেতু সে অসুস্থ, আর ও ওখানে থাকবে না, ওই বাসায় তো আর সে থাকবে না, ও যদি আবার কাজ করতে যায় তাহলে ওকে ওখান থেকে সুস্থ হয়ে আসতে হবে, এসে কোথাও বাসা টাসা নিতে হবে তারপর সে কাজ করবে, আর ওইখানে কেমনি কি হয়েছে আমাকে সবাক লাগলো এরকম ঘটনা শুনে, তা আপনি এগুলা কেমনে শুনলেন। কিছুটা তো ওই লোকটা বলছে আমারে যে মানে যার ওইখানে সে ছিল সকালবেলা যারা পাইছে তাকে, পরবর্তীতে ওর যখন মানে হুশ আসছে মানে ও যখন চোখ মিলে কথা বলতেছিল তখন ও আমার মোটামুটি বলল ঘটনাগুলো যে কি দেখছে কি। তো এইটা বলে চলে চাচা বলতেছে আসলে এই ব্যাপারটা কিন্তু ভয়ের, হ্যাঁ এখানে কিন্তু অনেক এরকম পুরানো বাড়ি টাড়ি আছে। সোহেল বললো যে হ্যাঁ আসলেই তো এগুলা তো আসলেই ভয়ের, যাক ছেলেটাকে ধরেন টেক কেয়ার করেন। সোহেল নাকি কিছু টাকা পয়সা দিয়ে দেয়, বলে ধরেন ওর একটা মানে আমার এখানে যে দুদিনও কাজ করছে সেই সময় আমি ওর কিছু স্যালারি দিলাম আপনি দিয়েন, আর যদি সুস্থ হয় ওরা যদি বাসা টাসা নিয়ে দিতে পারেন তাহলে আপনি নিয়ে আসেন ওরা আবার অসুবিধা নাই, অথবা আমি দেখবো না এরকম যদি কোনো জায়গা পাই আমি ওরা আবার নিব না, এই বলছে আর কি সোহেল বলে দিল তার চাচাকে। তো সোহেলের চাচা নাকি তখন তারপর হাসপাতালে গিয়ে দেখে যে কি অবস্থা মীরের, তো দেখে যে মীর মোটামুটি রিলিজ করে দিবে তাকে হাসপাতালে, প্রাথমিক যে সে ভয়টয় পাইছিল বা এরকম তার যে ব্যাপারটা ওইটা কেটে গেছে। তা হাসপাতাল থেকে উনি রিলিজ করায় মীরকে বলেন যে তোমার বাড়িতে চলে যাও, তিনি ওইভাবে করে বাসে উঠায় দেন মীরকে। তো মীর পরে ওখান থেকে বাড়িতে চলে যায়, বলে সুস্থ হইলে তারপর কথা বলল, তোমার মামার সাথে কথা বলল, দরকার হলে ওই কোম্পানিতে তোমার আবার কাজ নিয়ে দিব, বাসা টাসা ঠিক করে দিব এরকম বলে। তো মীর নাকি বাড়িতে চলে গেছিল, তো বাড়িতে যাওয়ার পরে নাকি সে মোটামুটি কয়েকদিন নর্মালি ছিল বাসায় এবং একটু ভয় পেত রাতের বেলা বেশ ভয় পেত। তো এরপর নাকি একদিন মানে একটা ভয়ের ব্যাপার ঘটে মীরের সাথে, আবার মানে মীর বাড়িতে যাওয়ার পর প্রথম কয়েকদিন সে তার বাবা মার পাশের রুমে থাকতো। তাদের বাসাটা হচ্ছে এরকম গ্রামের বাড়ি, একটা মূল বসত ভিড়ে টিনের ঘর, তার মাঝখানে উঠান, আর তার ডান দিকে হচ্ছে তাদের রান্নাঘর, রান্নাঘরের পাশেই আবার আরেকটা ঘর করা, ওইখানে মীর থাকতো আগে। তো এই ঢাকাতে ভয় পেয়ে আসার পর মীর থাকতো তার বাবা মার পাশের রুমে মূল বসত ভিড়ায়। এরকম তিন চার দিন ওরকম থাকতে থাকার পর তার কাছে মনে হয়েছে বোরিং লাগছে, সে তার নিজের রুমে আবার ফেরত যেতে চাইছে, মানে নিজে যে ঘরটা থাকত। তো ওই রুমে সে চলে আসলো, আবার বলল যে এখানে থাকবো। তো প্রথম দিন রাত সে ওখানে আসে, রাতের বেলা সবাই ঘুমায় গেছে, মীরের একটু জেগে থাকার অভ্যাস হয়েছে, এই দুই দিন সে ঢাকায় ছিল, একটু মানে তার কাছে অন্যরকম পরিবেশের সাথে আর কি লাগতেছে নিজের কাছে, তো ঘুম আসতেছে না রাতের বেলা। তো যাই হোক, এক সময় প্ল্যান করছে ঘুমায় যাবে, সে শুয়ে পড়বে, এই সময় চিন্তা করলো যে একটু বাথরুমে যাই। তো ঘর থেকে ঘরটা আটকাই দিয়ে তাদের ঘরের পাশ দিয়ে বাথরুমে যাওয়ার রাস্তা, মানে তাদের বাড়ির একেবারে কর্নারে, মানে তাদের বাসার একেবারে কর্নারে, পেছনের কর্নারে তার আব্বা বাথরুম বানাইছিল। তো ওখানে হেঁটে যাচ্ছে, তো দুই পাশে বেশ কতগুলো সুপারি গাছ আছে আর এরকম রাস্তা। তো হেঁটে হেঁটে সে যাচ্ছে, যখন তার কাছে মনে হচ্ছে, মীরের কাছে মনে হচ্ছে তার পিছনে পেছনে কেউ আসতেছে সরসর করে। এখন গ্রামের রাস্তা এবং রাতের বেলা চাঁদ উঠছে, আলোতে অনেক কিছু দেখা যায়, বেশ পরিষ্কার। তো মীর একটু হেঁটে যে পিছনে তাকাইছে, দেখে কেউ নাই, পুরা খালি। তো সে আর ওগুলা ইগনোর করে সে হাঁটা দিল, যদিও তার মনে হচ্ছিল তাকে ফলো করে কেউ আসতেছে। তো সে বাথরুমে চলে যায়, বাথরুম ব্যবহার করে সে যখন বের হয়ে আসছে, বের হয়ে এসে সে বের হয়ে হাঁটা দিচ্ছে বাসার দিকে, আবার ঘরের দিকে। তো মাছ পথ পার হয়ে আসছে, এই মাঝখানে কিন্তু এই যে জায়গাটা পার হচ্ছে তার পাশে হচ্ছে তার মা ই করছিল, হচ্ছে লাউ এর মাছা করছিল, ওখানে জালি বলে গ্রামে ওইটা, তো মাছা করছিল। তো ওই জায়গাটা বেশ একটু অন্ধকার হয়ে আছে, এরকম মানে পুরাপুরি দেখা যায় না আর কি, বেশ একটু অন্যরকম লাগে। তো মীরের কাছে মনে হইল যে ওইখান থেকে শব্দটা আসতেছে, মনে হলো কেউ পা ফেলে ফেলে যদি হেঁটে আসে সামনে সেরকম। তো মীর দ্রুত হাঁটা শুরু করলো, আর একটু সামনে যেয়ে সে যখন বাঁয়ে ঢুকে যাবে, মানে তার ঘরের দিকে যাওয়ার যে রাস্তাটার দিকে, তখন দেখলো পেছন থেকে তাকে কে যেন ডাক দিছে খ্যান খ্যানা শব্দে, অয় মীর। তো সে ফিরে তাকাইছে, মানে ডাকের সাথে সাথে রিফ্লেক্সে ফিরে তাকাইছে, তাকায় দেখে ওই সাদা শাড়ি পরা এক মহিলা এরকম দাঁড়ায় আছে, চুলগুলো ছাড়া, ওই যে সে দেখছিল যে ওখানে এসে বলে, আমারে তো লগে লইছোস, এখন দূরে দূরে রাখোস কেন। এটা বলার পর মীর ভয়ের চোটে মানে একদম পুরো ফ্রিজ হয়ে এক সেকেন্ড দাঁড়ায় থেকে দৌড় দিল পিছন দিকে, মানে সে তার ঘরের দিকে দৌড় দিয়ে যাবে। এই সময় সে শব্দ পেল, মনে হলো কেউ জোরে দ্রুত পা ফেলে পিছন থেকে দৌড়ে আসতেছে এরকম তার দিকে, একদম সে শব্দ পাইছে পাতা পুতার মধ্যে দিয়ে দৌড়ে আসতেছে। তো মীর আসলে ভয়ের চোটে মানে একেবারে চোখ তার বন্ধ হয়ে গেছে, সে আর ঘরের দিকে যায় নাই, সে দৌড়ায় যায় তার বাবা মার যে মূল দরজা সেটার উপর ঝাঁপায় পড়ছে, পড়ে একদম দরজা দৌড়ে দৌড়ে নক করছে। তো ভিতর থেকে তার বাপ মা লাভ দিয়ে উঠে আসছে, এসে দরজা খুলছে, খোলার পর দেখে যে মীর হুড়মুড় করে ঘরের মধ্যে পড়ছে এবং পড়ে জ্ঞান হারায় ফেলছে। যাই হোক, তার যখন জ্ঞান ফিরছে, জ্ঞান ফেরার পর বাবা মা জিজ্ঞেস করছে কি হয়েছে তোর, কি ব্যাপার। তখন সে বলে যে এরকম এরকম ঘটনা, সেই তো তার বাবা মা মানে ওই রাত্রেবেলা তার সাথে পাহারা দিয়ে থাকলো, মানে বসে থাকলো, এবং শেষ রাত্রের দিকে মানে ফজরের আগে নাকি তাদের ওই ঘরের চালের মধ্যে ত্রিম ত্রাম করে ওই যে মাটির ঢেলা এসে পড়ছে, সব ঝিম ধ্রাম করে শব্দ করে পড়ছে, এবং তাদের ওখানে চালতা গাছ ছিল, চালতা গাছ থেকে নাকি চালতা পড়ছে তাদের টিনে, মানে এরকম সহজে পড়ে না, মানে কম পড়ে, মানে অনেক পড়ছে, মানে হিসাবের বাইরে পড়ছে। যাই হোক, ফজরে আজান দিছে, সকাল হয়েছে মানে ভোরবেলা, তখন মীরের আব্বা নাকি মীরকে তার মায়ের কাছে রেখে বলছে, মীর নাকি ভয় একদম মানে একদম শুটায় গেছে, সে নড়তে পারতেছে না। তো সে বললো যে তোর মার কাছে থাক, তার মারে বলছে ছেলে দেখে রাখো, দোয়া দরুদ পড়ে ফুদাও। তো যে তিনি মসজিদে গেছেন, মসজিদ থেকে আসার সময় তিনি ওখানকার হুজুরকে নিয়ে আসছেন, ছোট হুজুর যে তাকে নিয়ে আসছেন, এনে বলছিল ছেলে এরকম ঢাকায় যে এরকম ভয় পাইছে, এরকম এরকম অবস্থা, পুরো ঘটনাটা বলে, মীরও বলে হুজুরকে, তো কালকে রাত্রে কি দেখছে সেটাও বলে। তো তখন হুজুর বলে যে আসলে ওরে তা আসর করছিল, ও বুঝতে পারে নাই, আসর করা অবস্থায় এখনো ওর কাছে আসছে, ওখান থেকে চলে আসছে, চিন্তা করেন কি অবস্থা। তো বলে তখন হুজুর বলে যে আমি ওরে এই যে একটু ঝাড়ফুঁক করতে হবে, ঝাড়ফুঁক করে দেখি কি অবস্থা। তো ওই ফজরের পরেই ওই হুজুর তাকে নিয়ে বসেন সামনের বারান্দায়, মীরের আম্মাকে বলে আপনি ভিতরে থাকেন, শরীর বন্ধ করে দেন, দোয়া দরুদ পড়ে শরীর বন্ধ করে রাখবেন, আর ই করবেন না, যেই দোয়াগুলো বলে দেয় সুরাগুলোগুলো পড়ে বন্ধ করতে বলেন। বলে হুজুর সামনে যান বারান্দার মধ্যে মীরের আব্বাকে নিয়ে, তাকেও বলেন যে আপনি তিনকুল পড়ে শরীর তিনবার করে তিনকুল পড়বেন, শরীর বন্ধ করেন। করে তারপর নাকি মীরকে ওখানে তিনি রুকাইয়া করেন। এই রুকাইয়া করার সময় তাদের বাসার মধ্যে মনে হইতেছে আশেপাশে পিছনে একটা ছোট্ট কঞ্চির মতো ঝাড় ছিল, মানে মোটা বাঁশ ঝাড় না, কঞ্চির মতো, ওগুলাকে সরসর করে মনে হয় যে তাদের ওই যে চিরুনি যেভাবে বাড়ি দেয় টিনের মধ্যে ওভাবে বাড়ি দিছে এরকম। তারপর মীরের উপরে এসে ওইটা আসর করে এবং মীরের আচরণ পুরো চেঞ্জ হয়ে যায়, ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবে কথা বলতে থাকে। তো যেহেতু হুজুর ছিলেন, দোয়া পড়তেছিলেন, হুজুর খুব কঠিন ইমানদার মানুষ ছিলেন, তার ভিতরে খুব জজবা ছিল, এর জন্য ও মীর নাকি বারবার এরকম এরকম করে আসতেছিল সামনের দিকে, মানে চেপে ধরবে কাউকে পারতেছিল না। এবং এটাই মীরের আব্বাও নাকি দেখছিলেন যে ব্যাপারটা ছেলেটার পরিবর্তনটা এরকম, তার ছেলে খুব নরম ধরম, এই ছেলে এরকম অ্যাগ্রেসিভ মুভ করে তিনি ভাবতেই পারেন নাই। যাই হোক, দোয়া দরুদ পড়ে ওইটাকে ওখান থেকে সরায়। ওইটা নাকি অনেক বছর ধরে ওইখানে থাকে, ওই মীর নাকি ওই ওই যে যেই বাসাটা ভাড়া নিয়েছিল ওই বাসাটাই ওইটা থাকতো, ওইখানে ওখানে থাকতো এবং মানুষকে সে ই পড়াইতো যে এখানে একসময় একটা মহিলা থাকতো, সেই মহিলাটাই নাকি অনেক বছর পর ধরে ওইখানে আসে, এটা বুঝাইতো। সে ওই গাছতলা ওই যে দেয়াল বাউন্ডারি ওয়ালের কাছে গোসল টোসল করতো, মানুষকে দেখাইতো আর কি, সে নাকি সব স্বীকার করছে হুজুরের কাছে। এবং এই মীরকে সে দেখে মীরকে আসর করছে সে। তো যাই হোক, হুজুর তাকে ই করে এবং তাকে বলে যে চলে যেতে, এবং সে না গেলে তাকে ভয় দেখায় যে তাকে শাস্তি দিবে হুজুর, বন্দি করে ফেলবে। তো এগুলা বলার পরে, বিভিন্ন সুরা পড়ার পরে, বিভিন্ন রকম ওনার যে ই সে নিয়ম সেগুলো মানার পরে ওইটা নাকি ছেড়ে যায় মীরকে। মীরকে ছেড়ে যাওয়ার পরে তিনি সাথে সাথেই বলেন যে আপনাদের বাসাটাও আজকে বন্ধ করে দিব, এই ছেলেটাকে আপনি নামাজ পড়াবেন, ও নামাজ কালাম মনে হয় ঠিক মতো পড়ে না, মীরকে বললো যে মীর স্বীকার করছে হ্যাঁ। তো বলছে যখন নামাজ কালাম পড়াইতে হবে আপনি অজু হালাতে রাখবেন, কয়েকদিন খুব সাবধানে রাখতে হবে, বাসাটা বন্ধ করে দিচ্ছি আর আপনি বাসার মধ্যে সুরা বাকারা তেলাওয়াত করবেন। আপনি তো পারেন? মীরের আব্বা বললো যে হ্যাঁ আমি পারি, বলে যে আপনি যতটুকু পারেন ততটুকু তেলাওয়াত করবেন, আর এই যে তিন কুল পড়ে ফু দিবেন সারাক্ষণ। যাই হোক, এরকম বিভিন্ন আমল দিল তিনি হুজুর মীরের আব্বাকে, আর মীরকে বললো যে এরকম নামাজ কালাম পড়াইতে, অজু করে থাকতে সব সময়, আর উনি এসে দেখে যাবেন। বেশ ইয়াং ছিলেন হুজুর, তিনি বললেন আমি এসে দেখে যাব, অসুবিধা নাই। এই তো এই বলে হুজুর মীরকে ছাড়াই দিয়ে চলে গেছিলেন। আর মীর নাকি তারপর অনেকদিন ঢাকায় আসা তো দূরের কথা, ওই বাড়িতেই নাকি দূরে কোথাও যেত না, বাসায় থাকতো, দোয়াদুদ পড়তে, এবং তাদের বাসায় নাকি হঠাৎ হঠাৎ দূর থেকে এসে ঢিল পড়তে, এত জোরে জোরে পড়তো বলার মতো না। মীরকে তার বাবা মার ওই আলাদা রুমে থাকতে দিত না, ওই পাশের নিজের পাশের রুমেই রাখতেন তারা, এবং তার বাবা গিয়ে গিয়ে চেক করত। এরকম অনেকদিন ছিল, মীর ছেলেটাকে পরে তার বাবা বিয়ে দিয়ে দেন, মানে এই অবস্থা দেখে বিয়ে দিয়ে দেন। তার বিয়ের পর নাকি জিনিসটা আস্তে আস্তে ওই যে ঢিল ঢিল পড়া এগুলো কমে যায়, বা যে স্বপ্নে দেখতো উল্টাপাল্টা জিনিস স্বপ্নে দেখতো মীর, এগুলো ঠিক হয়ে যায়। যাই হোক, এই ঘটনা আবার ওই যে মীরের যে মামা ছিল আর কি, ওই সোহেলের চাচার বন্ধু তাকে বলছিল, তো তিনি আবার এইসব ঘটনা সোহেলকে পরে বলে। সোহেল শুনে খুব ই পায় আর কি, ইন্টারেস্ট পায় যে ব্যাপারটা কি। সোহেল চিন্তা করছিল যে মীরের সাথে দেখা হলে তার কাছ থেকে পার্সোনালি এইসব শুনবে, তো সেটা আর শোনা হয়নি, তার চাচার থেকে যতটুকু শুনতে পারছে সেটাই সে শেয়ার করলো। এবং সোহেল বলছে যে তাদের যে এলাকা, তাদের যেখানে তার অফিস ছিল তার আশেপাশে নাকি অনেকে আবার ভয় পেত এরকম, বলছে যে আমাদের এলাকাটা কিন্তু একটু ভয়ের ছিল, মানুষ রাতের বেলা ভয় পেত, হঠাৎ করে দেখা যেত যে কুকুর, ওখানকার যে ওই এলাকার কুকুর নাকি হঠাৎ করে ডাকতো একটা জায়গায় দেখে, মানে ডাকতেছে মনে হচ্ছে অদৃশ্য কাউকে দেখে কুকুর ভয়ে ডিস্টেন্স মেনটেন করে ডাকতেছে। তো সোহেল বলছে যে এরকম সময় কিন্তু অনেক সময় এরকম আসে যে ওই দিক দিয়ে আমরা তখন অ্যাভয়েড করছি, ওই সময় একলা যদি বেরোই বা সাথে কাউরে নিয়ে আসতে গেলে ওই দিক দিয়ে যাইনি, চেঞ্জ করে চলে গেছি। তো যাই হোক, সোহেল বলছে যে এরকম কিছু ঘটনা সে আরো ম্যানেজ করে দিবে তাদের এলাকার। এই ঘটনাটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে, বেশ ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে জানাতে ভুলবেন না। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা odbhuture@gmail.com, হচ্ছে odbhuture@gmail.com। তো আজকের মতো আমি চলে যাব, যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অদ্ভুতরে শুনতে পায়। যারা আহমেদ বাবু পেজটিতে গিয়ে আমাদের থার্সডে নাইট ফিয়ার শোনেন তারা কাইন্ডলি পেজটি ফলো করবেন, লাইক দেবেন, আর আমাদের অদ্ভুতরে পেজটিকেও লাইক অ্যান্ড ফলো করে দেবেন। আমাদের অদ্ভুতরে যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপ সেটিতে জয়েন করে ফেলবেন। আমাদের প্যাট্রিয়ন চ্যানেলে গিয়ে যদি শুনতে চান তাহলে থার্সডে নাইট ফিয়ারগুলো কিন্তু আপনারা অ্যাড ফ্রি অবস্থায় ফ্রি মেম্বারশিপের আন্ডারে পাবেন, আর সেখানে মেম্বারশিপ নিলে কিন্তু আপনারা অনেক কন্টেন্ট পেয়ে যাবেন। আমাদের ইউটিউব যেই মেম্বারশিপ আছে সেটাও কিন্তু ওপেন আছে, সেখানেও কিন্তু আপনারা জয়েন করে ফেলতে পারেন যাদের এই সুবিধাটা আছে। আমার মনে হয় বিদেশ থেকে এটা করা যায়, আমাদের দেশে এখনো এটা অন হয়েছে কিনা আমি সঠিক জানি না। তো যাই হোক, আজকের মতো চলে যাব, দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে থার্সডে নাইট ফিয়ারে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।